exclusively on FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo Shatya Bolibo. Recharge yourself.
শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, আর এই মাত্র শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আর যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে আমি রেহান আছি। প্রথমত এটা বলতে চাই, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের, যদি সে মানুষ হয়ে থাকে, পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই ভুল থাকে, হয় বড় কোনো ভুল না হলে ছোট কোনো ভুল। বারবার যে ভুলগুলো আমরা করি সেই ভুলগুলো আসলে অপরাধে পরিণত হয়, কারণ একটা ভুল করার পরে অন্তত বোঝা যায় যে আদৌ ব্যাপারটা ভুল ছিল নাকি সঠিক ছিল। আর তারপরেও সঠিক নয় জেনেও যখন আমরা ভুলগুলো করে যাই তখন ঘটনাটা হয়ে যায় অন্যরকম, তখন সেটা পাপে পরিণত হয়। দেখা যায় যে সেই ভুলগুলো আমরা ইচ্ছাকৃতভাবেই জেনে শুনেই করছি, নিজের কোনো একটা সুবিধার জন্য, কিংবা আনন্দের জন্য, কিংবা বিনোদনের জন্য, কিংবা হিংসার জন্য, কিংবা প্রতিশোধের জন্য, কোনো না কোনো ভাবে। আর অনেক সময় দেখা যায় যে আমরা নিজেদের একটা একটা ভণ্ড সম্মান বাঁচাতে, নিজেদের একটা ভণ্ড আবেগকে রক্ষা করতে, মানুষের সামনে নিজেদের প্রকাশটাকে একটা সুন্দর অবস্থানে রাখতে, আমরা আমাদের নিজেদের সত্য, নিজেদের অপরাধ, নিজেদের ভুলগুলো লুকিয়ে রাখি এবং সেটা প্রকাশ হতে দেই না। অনেক সময় দেখা যায় যে অনেকেই অনেক রকম চিন্তা করে, হয়তো রাস্তা দিয়ে যাওয়ার সময় এমন একটা কাজ সে করেছে, এমন একটা কাজ সে করেছে যেই কাজটার জন্য সে জানে তার খুব খারাপ লাগছে, কিন্তু তার এখন আর কিছু করার নেই, কাজটা সে করে ফেলেছে। সেই মানুষটার কাছে হয়তো এখন আর ক্ষমা চাওয়ার মতন অবস্থা নেই, হয়তো বিনা কারণেই হাত তুলেছিলেন কোনো এক মুরব্বীর উপরে, হয়তো প্রশ্নপত্র কোনো এক জায়গাটা পেয়ে, কোনো এক জায়গা থেকে কোনো একভাবে ফাঁস করে দিয়েছিলেন, নষ্ট করেছিলেন কোনো একটা ছাত্রর জীবন, হয়তোবা আপনার গাড়ির ধাক্কায় পড়ে গিয়ে মরে গিয়েছিল কেউ একজন, আপনি হয়তো পেছনে ফিরে তাকাননি, কারণ পাবলিকের সামনে তখন যদি থামেন তাহলে আপনাকে গণপিটনের শিকার হতে হবে, হয়তো হুট করে চুরি করেছিলেন কারো ব্যাগ থেকে কিছু একটা নিজের অজান্তেই, পরে বাসায় এসে প্রচণ্ড প্রচণ্ড খারাপ বোধ করেছেন যে কেন আমি এই ধরনের একটা কাজ করলাম। কিন্তু সেই ক্ষমা চাওয়াটা আর হয়নি, নিজের কাছেও না, সকলের কাছেও না, এমনকি যার সাথে অপরাধ করেছেন তার সাথে তো নাই। তো আমাদের যাহা বলিব সত্য বলিব এখন থেকে সেই লুকোনো ভুলগুলো বলার জায়গা, আর আপনি বলতে পারবেন সরাসরি এসএমএস এর মাধ্যমে। এবং আপনার এসএমএস দেখে যদি আমার কাছে মনে হয় হ্যাঁ আপনার সাথে কথা বলাটা জরুরি, আপনার অপরাধগুলো কেন এবং অপরাধ বোধটা কেন, কি জন্য আপনি এই ভুলটা করেছেন, আর আপনি কার কাছে ক্ষমা চাইতে চান, এই ব্যাপারটা যদি আমার কাছে মনে হয় যে না তার বলার অধিকার আছে, সবার সামনে সভ্যভাবে এই মানুষটা বলতে পারবে তার কথা যে হ্যাঁ আমি এই ভুলটা করেছিলাম, নাম প্রকাশ না করে হলেও আপনি কিন্তু চাইলে ক্ষমা চাইতে পারেন এই অনুষ্ঠানের মাধ্যমে, এই জায়গাটার মাধ্যমে, এই অবস্থানের মাধ্যমে। কিভাবে বলছি ক্ষমা চাইতে পারেন, দেখা যায় অনেক সময়, যেমন কয়েকদিন আগে আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া যে এই ঘটনাটা, আমার এক বন্ধু আছে তানভীর নাম, মগবাজার কলোনিতে সে থাকে। তো হঠাৎ করে একদিন ফোন করলো রাতের বেলা যে ভাইয়া, আমার ছোট ভাই অ্যাকচুয়ালি, বলছে যে ভাইয়া আব্বু অ্যাক্সিডেন্ট করেছে, দোয়া করো, আশা করছি কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। তো জিজ্ঞেস করলাম কি ধরনের অ্যাক্সিডেন্ট, তখন বলল যে কোনো একটা বাইক চালক তাকে ধাক্কা দিয়ে চলে গেছে এবং সে ফিরে পর্যন্ত তাকায়নি, যে বুড়ো লোকটা পড়ে আছে কি মরে গেছে, ব্যথা পেয়েছে কি পায়নি। তিনি নিজেই উঠে দাঁড়ান সেখান থেকে এবং বাড়ি ফিরে আসেন অনেক কষ্টে, রিক্সা করে, একটা রিক্সাওয়ালা তাকে অনেক মায়া করে নিয়ে যায় বাসায় দিয়ে আসে। কিন্তু তারপর পরদিন সকালে প্রচন্ড মাথা ব্যথা নিয়ে তাকে চলে যেতে হয় হাসপাতালে এবং হাসপাতালেই ইন্টারনাল ব্রেইন হ্যামারেজ থেকে তার মৃত্যু হয়। এই মৃত্যুর জন্য হয়তো একটা মাধ্যম ছিল সেই বাইকওয়ালা। ওই লোকটা কোনোদিনও কি নিজেকে ক্ষমা করতে পারবে যদি সে জানে যে তার বেপরোয়া বাইক চালানোর কারণে বা তার বেপরোয়া গাড়ি চালানোর কারণে কারো একজনের মৃত্যু হয়েছে, কোনো একটা ছেলে এতিম হয়ে গেছে? তাই না? অনেক কিছুই হতে পারে সামান্য একটা কাজে। এরকম নানান অপরাধ আমরা করি, কিন্তু আমরা নিজেদের কাছে স্বীকার করি না। আমরা নিজেদের কাছে স্বীকার না করে ভাবটা এমন করি যে আমাদের এই অপরাধটা পৃথিবী জানবে না। তবে যতক্ষণ পর্যন্ত আপনি স্বীকার না করবেন, এতটুকু আপনাকে বলে দিতে পারি যে এই অপরাধ আপনার কাছে কোনো না কোনো ভাবে ফেরত আসবেই, ফিরে আসবেই, এতে কোনো সন্দেহ নেই। তাই যদি স্বীকার করতে চান আপনার ভেতরের কথাগুলো, আপনার নামটা না জানিয়ে হলেও, তাহলে এক্ষুনি আমাকে SMS করুন। SMS এর নাম্বারটা আপনাদের জানা আছে, তারপরে বলে দিচ্ছি। প্রথমেই আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ABC, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম। যদি নাম লিখতে না চান তাহলে লিখবেন না। তারপর লিখবেন আপনার সেই করা ভুলটা যেটা আপনি অস্বীকার করছেন বা নিজের কাছে নিজে স্বীকার করছেন না, লিখে পাঠিয়ে দেবেন 2221 এই নম্বরে, 2221। অথবা আপনি চাইলে ফেসবুকেও আসতে পারেন, ফেসবুকের মাধ্যমে আপনি শেয়ার করতে পারেন যে এই অপরাধটা আমি করেছি কিন্তু আমি কখনোই কারো কাছে স্বীকার করতে চাই না। হতে পারে আপনি আপনার মায়ের সাথেই একটা বেয়াদবি করেছেন, হতে পারে আপনি আপনার খুব আপন কারো কাছ থেকে কোনো একটা কিছু চুরি করেছেন, কিংবা আপনি হয়তো মানসিকভাবে আপনার খুব আপন কোনো মানুষকে কোনো একটা ব্যাপারে ধোঁকা দিয়ে যাচ্ছেন, টানা বলে যাচ্ছেন আপনি তাকে ভালোবাসেন কিন্তু আসলে বাসেন না, টানা আপনি তার ক্ষতি করছেন কিন্তু তাকে বুঝতে দিচ্ছেন না যে আপনি তার ক্ষতি করছেন, এমনও হতে পারে। অপরাধ আমাদের সবার মধ্যেই আছে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, আর্থিকভাবে, অনেক অনেক ভাবে আমরা অপরাধের মধ্যে চলে যাই। তো যাই হোক, রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব চলতে থাকবে, আর আপনাদের SMS এর অপেক্ষায় থাকব। আর যার যার SMS দেখে আমার মনে হবে যে হ্যাঁ, তাকে আমার কল করা উচিত, তাকে আমি অবশ্যই কল করব এবং তার সাথে কথা বলবো। পুরো ABC রেডিওর যত শ্রোতা আছে, যারা যাহা বলিব সত্য বলিব শুনছে, তাদের সবার সামনে আপনার যদি সাহস হয় তাহলে আপনি স্বীকার করবেন যে আমি এই ভুলটা করেছিলাম বা এই খারাপ কাজটা আমি অনেক আগে করেছিলাম যেটা আমি এখনো স্বীকার করিনি। অনেক 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 মেয়ের কাছ থেকে আমি অনেক সময় অনেক অনেক রকম কমপ্লেইন পাই, নানানভাবে আমার কাছে তারা কমপ্লেইন দেয়। ঠিক কমপ্লেইন না, তারা আসলে নিজেদের পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করে যে হয়তো যোগাযোগ মাধ্যমে আছে এমন কেউ তার সাহায্য করতে পারবে বা তাকে সাহায্য করতে পারবে বা তার অবস্থানটা থেকে তাকে সরিয়ে আনতে পারবে, এই চিন্তা করে অনেকেই আমাকে মেসেজ দেয়। তার মধ্যে অনেক বড় একটা পয়েন্ট, অনেকেই তাদের শিক্ষকের ব্যাপারে আমাকে জানায় যে তার শিক্ষক তার সাথে ভুল আচরণ করছে, তার শিক্ষক তাকে বাধ্য করছে তার সাথে চলাফেরা করতে, না হলে তাকে পরীক্ষায় কম নম্বর দেওয়া হবে কিংবা ফেইল করে দেওয়া হবে। তো এই ধরনের অপরাধগুলো অনেকে আপনার সাথে করে কিন্তু আপনি হয়তো সেটা মুখ ফুটে বলতে পারেন না, এবং সেই অপরাধের কারণে আপনি হয়তো অনেক অপরাধ করে ফেলেন নিজের অজান্তেই, সেটাও আপনার পক্ষে প্রকাশ করা সম্ভব হয় না। তো এমন অপরাধগুলো আপনি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন, যদি আপনি তেমন একজন শিক্ষক হন সেই ক্ষেত্রেও, আর যদি আপনি ভুক্তভোগী একজন কেউ হন সেই ক্ষেত্রেও, যে সেটার পাল্লায় পড়ে, এই ধরনের কোনো কিছুর পাল্লায় পড়ে আপনি কি ধরনের অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছেন। সবাইকে জানিয়ে দিই, রয়্যাল জয় করেছে বিশ্ববাজার। যুক্তরাজ্য ও সৌদি আরব সহ 21টি দেশ, 3টি মহাদেশের 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইউর সেলফ অ্যান্ড ইউ হ্যাভ টু রিচার্জ ইউর সেলফ টু। আপনারও আপনাকে রিচার্জ করতে হবে, কারণ সত্য বলা আসলে এত সহজ কোনো ব্যাপার নয়, সত্য বলা কষ্ট। এবং আমার ধারণা আপনারা হয়তো অনেকেই সত্য বলতে আগ্রহী কিন্তু বলার জায়গাটা খুঁজে পাচ্ছেন না। আমি জানি না, হয়তো এমন হতে পারে, কিংবা অনেকে হয়তো ভাবছেন যে না, যাহা বলিব সত্য বলিবতে অতিথি নেই, এটা কিভাবে শুনবো। যাদের এটা মনে হচ্ছে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই এবং বলতে চাই যে দয়া করে আয়না দেখুন, আয়নার দিকে তাকান, আয়নায় যা দেখতে পাবেন সেটাই আজকের যাহা বলিব সত্য বলিবর অতিথি। সেই জিনিসটাই, সেই জিনিসটা যেটা শরীর মানুষের মতন কিন্তু ভেতরে অপরাধ পশুর মতন করেই ভরা, সেই জিনিসটাকেই আজকে আমাদের অতিথি করে রাখা হয়েছে। এবং এখন থেকে তাই হবে, আপনার যদি কিছু বলার ইচ্ছা থাকে তাহলে আপনি আমাকে SMS প্যানেলে এবং অথবা ফেসবুকে জানাবেন, এবং আমি সাথে সাথেই আপনাকে 5815196 এই নাম্বার থেকে ফোন করব, 5815196 এই নাম্বার থেকে। আর বিরতির সময় এবং যখন গান প্লে করব, তো সেই সময়টাতে আমি অপেক্ষা করব যে আপনাদের মধ্যে কেউ ওভার ফোন আমাকে কিছু বলতে চায় কিনা সরাসরি, তার সাথেও আমি অফ এয়ারে কথা বলে তারপরে ঠিক করব যে তার সাথে কথা বলা আদৌ যায় কিনা, তার অপরাধগুলো সবার সামনে তুলে ধরার মতো কিনা, তার অপরাধগুলো আসলে কতটুকু কি সেটা তো আর আমরা বিচার করতে পারবো না, বড় জোর এতটুকু হয়তো তাকে বলার চেষ্টা করা যেতে পারে আমরা সবাই মিলে, প্রত্যেকজন শ্রোতা মিলে, যে আসলে এই অপরাধ থেকে বের হয়ে আসার বা এই অপরাধীর কাছ থেকে বের হয়ে আসার উপায় কি হতে পারে। সো লেটস বিগিন, যাহা বলিব সত্য বলিব। আর সবাইকে আরো একবার বলে দিই, দয়া করে ফেসবুকে কিংবা এসএমএস প্যানেলে কেউ অপ্রাসঙ্গিক এবং সভ্যতার বাইরের কোনো ভাষা ব্যবহার করে কিছু বলবেন না। ফেসবুকে এই ধরনের কিছু করলে আপনাকে পেজ থেকে তৎক্ষণাৎ ব্যান করা হবে, সেই অসাধারণ ক্ষমতা আমার রয়েছে এবং আমি সেটা করতে খুব পছন্দ করি, খুব ভালোবাসি। অসভ্য বা অপ্রাসঙ্গিক যে কোনো কিছুকে ব্লক করতে আমার ভালো লাগে এবং বাস্তব জীবনে সেই অসাধারণ ব্যাপারটা কার্যকর নয় বলে অনেক রকম অভিনয় আমাদেরকে করতে হয়, কিন্তু ভার্চুয়াল জগতে কিংবা ফেসবুক জগতে এই অসাধারণ ক্ষমতাটা আমাদের দেয়া হয়েছে, আর তাই সেটার সৎ এবং অসৎ ব্যবহার দুটোই আমরা করি। তবে আমি বলছি, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে এর সৎ ব্যবহারই করা হবে, অপ্রাসঙ্গিক কথা অসভ্য ধরনের কথা মানেই আপনাকে ব্লক করা হবে। অবশ্য আপনাকে ব্লক করে আমার কোনো লাভ নেই, কোনো লাভ নেই, তাতে আপনি বদলাবেন না। আপনি যদি বদলানোর হতো তাহলে এতক্ষণে বদলে যেতেন, কি বলেন? চলুন একটা গান শুনে আসি, গান শুনে বিরতি, বিরতির পরে আবারও আসবো আপনাদের কাছে, তাই স্টে টিউনড উইথ 89.2।
কিছু আমার তুমি করনি শিকার বন্ধু, আমি করেছি একসাথে চলতে কথা বলতে, কত ভুল বোঝাবুঝি হয় স্বাভাবিক তুমি বোঝনি। যদি শিকার
Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo Recharge Yourself. Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo Recharge Yourself.
আবারও শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, আর যাহা বলিব সত্য বলিব নিয়ে আপনাদের সাথে আমি রেহান আছি। এবং আমার কাছে অলরেডি অনেকগুলো মেসেজ এসেছে, যে মেসেজগুলোর মধ্যে কিছু কথা কেউ কেউ বলার চেষ্টা করেছে এবং আমি কিছুক্ষণের মধ্যেই তাদেরকে তাদের মধ্যে থেকে বেছে বেছে হয়তো একজন বা দুজনকে ফোন করব। এবং যাদেরকে ফোন করতে পারি তাদের এসএমএসগুলো আমি এখন আমার সামনে এনে রেখেছি। যেমন আমাকে একজন ফোন করেছে একটুকে, আমি জানি না তিনি তার নাম প্রকাশ করতে চান কিনা, বাট সে লিখেছে যে অনেক ভালোবাসার কারণেই প্রেগন্যান্সির মতন একটা ভুল করে বসেছিলাম, অ্যাবর্শন ইজ মাই ফল্ট, বাট প্রতিনিয়ত আমার পার্টনারের ভালোবাসাটা বেড়ে যাচ্ছে। আমার মনে হয় আমি আপনাকে কল করতেও পারি, আমি জানি না আমি আপনি আপনার নাম প্রকাশে ইচ্ছুক কিনা, বাট আমি কল করে সেটা বোঝার চেষ্টা করব। তালাত আছে আমাদের সাথে, সে লিখেছে যে 1995 একজনকে আমি পিটিয়েছিলাম, আসলে ফাদারের চাপে মানে বাবার চাপে চাপের কারণে আমার মস্তিষ্ক বিকৃতি ঘটে গিয়েছিল, যাকে মেরেছি সে ছিল গরিব এবং আমার চেয়ে ছোট, আমি অনুতপ্ত। অসাধারণ তালাত, এটা এতদিন ধরে আপনি মনে রেখেছেন, এটার চেয়ে বড় প্রায়শ্চিত্ত আর কি হতে পারে। তো যাই হোক, এই সময়টাতে আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এভাবেই যাহা বলিব সত্য বলিব এখন থেকে চলবে। মাত্র যারা শুনতে শুরু করলেন তাদের জন্য আরেকবার বলে দেওয়াটা খুব বেশি জরুরি যে যাহা বলিব সত্য বলিব তো এতদিন আপনাদের জন্য নানান রকম অপরাধীকে আমরা হাজির করেছি এখানে, যারা নানান রকম অপরাধ করে এখন অনুতপ্ত। এবং সেই অপরাধগুলো বেশিরভাগই ছিল অনেক 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 গভীর অপরাধ, কিন্তু আমরা খেয়াল করে দেখেছি প্রত্যেকটা পর্বের মাধ্যমে আমরা খেয়াল করে দেখেছি যে এক একটা গুরুতর অপরাধের শুরু প্রচণ্ড সূক্ষ্ম মানসিক অপরাধ থেকে, প্রচণ্ড সূক্ষ্ম মানসিক অপরাধ থেকে। আর সেই মানসিক অপরাধগুলোকে প্রথমে তুলে ধরা দরকার বলেই যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে এই বদলটা আসলো। যে ধরনের এসএমএস গুলো আমি ইতিমধ্যে পাচ্ছি সেই ধরনের এসএমএস গুলো থেকেই বলে দেয়া যায় যে প্রত্যেকটা মানুষের ভেতরেই এই ধরনের নানান অপরাধ আসে। আজকে হয়তো প্রথম পর্বে আপনার মাথায় আসবে না যে আমি কি অপরাধ করেছি, কি অপরাধ হতে পারে যেটা আমার কাছে অপরাধ মনে হয়, কিন্তু হয়তো কোনো এক সময় আপনি আবার ঠিকই টের পাবেন যে না, এই মানুষটা যখন এটা বলছে বা এই মেয়েটা বা এই ছেলেটা যখন এই কথাটা বলছে এটাকে অপরাধ হিসেবে বলছে, তার মানে সেদিনের আমার করা কাজটাও অপরাধের মধ্যেই পড়ে, কিন্তু হয়তো বা আমি সেটা নিজের কাছে স্বীকার করিনি। এরকম হাজার অপরাধ আছে আমাদের, অনেক ছোটবেলায় আমরা না বুঝে অনেক অপরাধ করে থাকি, সেই অপরাধগুলো আপনি বলতে পারেন। যেমন একটু আগে আমাদেরকে তালাত নামে একজন বলল 1995 এর কথা, কত বছর আগের কথা, আজকে থেকে 23 বছর আগের কথা তিনি এখনো মনে রেখেছেন, 23টা বছর ধরে ওনার মনের মধ্যে চলছে যে আমি এই অপরাধটা করেছি, এই অপরাধটা আমি করেছি। আজকে হয়তো তালাত কে ফোন করার পরে সে হয়তো সুযোগ পাবে আমাদের সবার সামনে স্বীকার করার কথাটা, যে হ্যাঁ এই অপরাধটা আমি করেছিলাম, এটার জন্য আমি অনুতপ্ত। আমাদেরকে হয়তো সে বলবে কেন এই ঘটনাটা সে ঘটেছিল, আর আমাদের যাদের সাথে এই ধরনের ঘটনা হয়তো বা ঘটছে বা ঘটার অবস্থায় আছে তারা হয়তো নিজেকে সেখান থেকে আটকে নিতে পারবে। তাই অপরাধের একদম শুরুতে আমাদের চলে যাওয়ার জন্যই এই পরিবর্তন নিয়ে আসা যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে। অপরাধের এমন একটা মূল জায়গায় আমরা যাব যেটাকে আমরা বলি মন। যখন আপনার মন আপনাকে সায় না দেয় তখনই আপনার বুঝতে হবে আপনি এমন কোন একটা কাজ করছেন যে এই কাজটা আপনার করা ঠিক না। কিন্তু অনেক সময় আমরা মনের কথা শুনি না, আমরা শুনি আমাদের মস্তিষ্কের কথা, আমরা শুনি আমাদের দেহের কথা। মস্তিষ্ক সব জায়গায় আপনার লাভ বা প্রফিট খুঁজে বেড়াবে, দেহ সব জায়গায় তার আরাম কিংবা তার চাহিদা খুঁজে বেড়াবে, আর চাহিদা আরাম থেকেই এই ধরনের অনেক অনেক মানসিক ভুল, মানসিক প্রতারণা, মানসিক অভিনয় আমরা করে থাকি, যেটা আমরা বুঝিও না যে পাশের মানুষটাকে কত বেশি কষ্ট দিচ্ছে। এমনও আমি অনেক মানুষকে দেখেছি যারা একটা রিক্সাওয়ালাকে 10 টাকা বা 15 টাকা ভাড়ার জন্য একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে দোকানের পিছন থেকে বের হয়ে চলে গেছে, রিক্সা ভাড়াটা পর্যন্ত দেয়নি। 15 টাকা হয়তো তার পকেটে ছিল না, হয়তো সে সত্যিই গরিব মানুষ, আসলেই তার পকেটে ছিল না, হাঁটা চলার অবস্থাও ছিল না, তাই একটা রিক্সা নিয়ে নিয়েছে। কিন্তু এভাবে কি একটা মানুষের সাথে ব্যবহার করা উচিত? একবার একটা ট্যাক্সি ক্যাব বলাকে আমি কাঁদতে দেখেছিলাম রাস্তায়, রাস্তায় বসে বসে সে কান্না করছে। তো আমার তখন কাজ ছিল কম, বাদাইম্মার মতন ঘুরে বেড়াই ওইরকম একটা সময়। তখন আমি যাই তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার কি হয়েছে, আপনি কাঁদেন কেন? তখন সে বলল যে আসলে ব্যাপার হয়েছে কি যে আমি আজকে সারাদিন ধরে অনেক অনেকগুলো খ্যাপ মারছি। অনেকগুলো খ্যাপ মারার পরে আমার প্রায় 733 টাকা হয়েছে। সেই 733 টাকা নিয়ে আমি লাস্ট একটা খ্যাপ পাইলাম, সে আমার সাথে অনেকক্ষণ ঘোরাঘুরি করলো, প্রায় 650 টাকা বিল উঠলো। তারপরে এই মার্কেটের সামনে এসে আমাকে বলল যে আমি নাকি কাজটা মানে তার সাথে খারাপ ব্যবহার করেছি, তার কাছে ভাঙতি টাকা নেই, সে পরে দিবে, আমাকে আরো 2 ঘন্টা দাঁড়াতে হবে। আমি প্রায় 1 ঘন্টা সেই বাসার সামনে দাঁড়িয়ে থাকলাম। 1 ঘন্টা পরেও সে যখন আসলো না, বাসার ভিতরে গিয়ে দেখলাম ওই বাড়িতে কেউ থাকে না, পিছন থেকে বের হয়ে যাওয়া যায়। আর লোকটা তার হাতে একটা 1000 টাকা নোট দিয়ে গিয়েছিল এবং সাথে ভাঙতি তার লাগবে বলে 700 টাকাটা নিয়ে গিয়েছিল, এবং সেই 1000 টাকার নোটটা ছিল জাল। অর্থাৎ সারাদিনে ট্যাক্সিকে বলা যে কামাইটা করলো, সেই কামাইটা থেকে শুরু করে তার প্রত্যেকটা খাটনি সবকিছুই 1000 টাকা জাল নোট এবং তার সময় সবকিছু চলে গেল। এই ধরনের অপরাধ অনেকে করে, এই ধরনের অপরাধের শিকার অনেকে হয়। তাই আমি বলবো, যারা এই ধরনের অপরাধের শিকার হয়েছেন তারাও চাইলে আমাকে SMS করতে পারেন যে আমি এই ধরনের একটা মানুষের কাছ থেকে অপরাধের শিকার হয়েছি, সেই মানুষটা আজ পর্যন্ত আমার কাছে ক্ষমা চায়নি, বা সেই দিন ক্ষমা চায়নি, বা ওই দিনও ক্ষমা চায়নি, লোকটাকে আমি চিনি না, জানলে তাকে গিয়ে আমি বলতাম যে আপনি কেন আমার কাছে ক্ষমা চাননি। সো চলুন আমরা এখন আরেকটা গান শুনি। গানটা শুনতে শুনতে আবার বিরতিতে যাবো, বিরতির পরে আবারও চলে আসবো। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকবেন ABC রেডিও FM 89.2, যেখানে চলছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব।
নাম গাও তুমি, আমি আকাশের ওদের দেশে ভেসে ভেসে বেড়াই, মেঘের পাহাড়ে চড়ো তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আশা তোমার অতল জল শীতল করবে মরুভূমি, ভালোবাসা করে আশা তোমার অতল জল শীতল করবে মরুভূমি। জলে কেন ডাঙায় আমি ডুবতেও রাজি, জলে কেন ডাঙায় আমি ডুবতেও রাজি আছি, যদি ভাসিয়ে তোলো তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। ফসলের ডাকে বটের চুরির পাখে আর এসো স্বপ্ন ভূমি, তুমি এসো ফসলের ডাকে বটের চুরির পাখে আর এসো স্বপ্ন ভূমি। এই স্বপ্ন দুচো খুলে জেগে দেখা যায়, এই স্বপ্ন দুচো খুলে জেগে দেখা যায়, যদি নয়ন তারায় বসো তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। দিয়েছে জীবে অসহায় জন্মভূমি। কবিতা গেল মিছিলে মিছিল নিয়েছে চিলে অসহায় জন্মভূমি। আজ এক তারার ছিলা তোমার স্পর্শ চায়, এক তারার ছিলা তোমার স্পর্শ চায়, যদি টঙ্কার দাও তুমি আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি, আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি।
Royal Tiger Twig presents যাহা বলিব সত্য বলিব, recharge yourself. Royal Tiger Twig presents যাহা বলিব সত্য বলিব, recharge yourself.
Oh yes, we are back after the break and we have a caller on the call. অবশ্যই সে কলার না, কলটাকে আমি করেছি এবং তার সাথে আমি অবশ্যই কথা বলতে চাই। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যালো
হ্যালো,
হ্যাঁ আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? তো আপনি প্রথমে আপনার নামটা বলতে চাননি, পরবর্তীতে আপনি বললেন যে না আমার নাম বলতে কোনো সমস্যা নেই, এটার মূল কারণটা কি?
আমি তো আসলে আমি এখানে এখানে একটা নকল নাম ইউজ করার তো আসলে দরকার দেখতেছি না, কারণ সত্য যেমন সত্যই সেভাবে আমি আর তালাত এটাও সত্য।
Absolutely brilliant, আসলেই তাই। তালাত ভাই, আপনার প্রথম একটা কথাতেই আমি আসলে আপনার অনেক আন্তরিক হয়ে গেছি, সেটা হচ্ছে যে আপনি গান করেন, মিউজিক করেন, তাই না? আর আপনি ঠিক কবে থেকে করছেন এই কাজটা, মিউজিকের ব্যাপারটার সাথে কবে থেকে ইনভলভড?
আমি রেহান ভাই বলি, খুব সংক্ষেপেই বলি, আমি খুব প্রতিকূল পরিবেশের মধ্যে থেকে আমাকে ব্যান্ড মিউজিকটার সাথে এগিয়ে যেতে হয়েছে, এবং ব্যান্ড মিউজিকের সাথে আমার প্রেম বলবো আমি, এটা আমার জীবনের প্রথম প্রেম হলো ব্যান্ড মিউজিক, রক ফরম্যাট মিউজিক, এবং এটা এই প্রেমে আমি পড়ি 17 বছর বয়স থেকে। এবং সবাই আনফর্চুনেটলি আমি এমন জায়গায় আল্লাহ আমাকে আসলে পাঠিয়েছেন যেখানে কেউই খুব একটা ব্যান্ড মিউজিক ফ্রেন্ডলি মানুষজন ছিল না আমার আশেপাশে।
আচ্ছা,
তো ফ্যামিলি থেকেও আমাকে অনেক বাইন্ডিং, অনেক অপমান এই ব্যান্ড মিউজিকের জন্য সহ্য করতে হয়েছে। আর ইভেন আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করতাম 1996, আমি নামটা বলবো না শিক্ষা প্রতিষ্ঠানের, তো ওইখানে দুজন আমার সমবয়সী স্টুডেন্ট ছিল, তাদের নামও আমি আজকে বলবো না, তারা হেভি মেটাল জগতে খুবই ফেমাস দুজন মানুষ, একজন এক্স ভোকালিস্ট কোন একটা জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ডের, সে এখন ভোকাল করছে না কিন্তু তার অ্যালবাম আছে মার্কেটে দুটোটা।
আচ্ছা,
আর আরেকজন বাংলাদেশের সেরা গিটারিস্ট তাকে ধরা হয়, আমি নাম বলবো না। তো এই মানুষগুলো যখন জানতে পারলো আমি ব্যান্ড মিউজিক করতে চাচ্ছি, তারা বিভিন্ন রকম পলিটিক্স করেছে, আমার মনে কষ্ট দিয়েছে, আমার সাথে অতিরিক্ত জাজমেন্টাল আচরণ করেছে, এবং আমার একটা অনুষ্ঠানে উঠবার কথা ছিল স্কুলে, শেষ যেটা সুযোগ ছিল, আমার আসলে রেকর্ড খুব খারাপ ছিল আচার ব্যবহারের জন্য স্কুলে, আমি একটা অনুষ্ঠানের মাধ্যমে রেহান ভাই আমার এটা আমার কি বলবো, আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি,
আমার
ইমেজটা আমি ভালো করতে চেয়েছিলাম একটা অনুষ্ঠানে আমি ভোকাল হিসেবে, এবং তাদের স্কুল সাংস্কৃতিক ম্যানেজিং কমিটি থেকেই বলা ছিল যে স্কুলে যারা গান বাজনা করবে, যারা করে আগে থেকে তো করে কিন্তু নতুন একজনকে সুযোগ দেওয়া হোক, কিন্তু তারা সাজানো নাটক করে আমাকে ডিসকোয়ালিফাইড করতে সেই অনুষ্ঠানটা থেকে, আমার বুকে এমন আঘাত লাগছে রেহান ভাই, সেদিন থেকে আমার আগুন জ্বলছে ভিতরে যে আমি ব্যান্ড মিউজিক, আমার সুপার হিট হওয়ার দরকার নাই, আমার টাকা পয়সার দরকার নাই, কিন্তু আমি মিডিয়ায় আসবো, আমি মানুষকে আমার 4টা কম্পোজিশন হলো অ্যাটলিস্ট শোনাবো। তো আমি তো সেদিন থেকেই আমি এই আজকের দিন পর্যন্ত ভেতরে সেই 16-17 বছর বয়সী তালাতকেও, আমার বয়স এখন 40 রানিং, বাট সেই 16-17 বছর বয়সী তালাতকে আমি এখনো ধারণ করে আছি ভেতরে, আমি টুকটাক চেষ্টা করতেছি আমার ব্যান্ড লাইন আপ তৈরি করার জন্য, গান তৈরি করতেছি, আমার ব্যান্ডের নাম তালাত এন্ড দ্য লাস্ট ট্রেন।
তালাত এন্ড দ্য লাস্ট ট্রেন,
ইয়েস রিয়েলি।
ওকে, তো তালাত ভাই, আমরা শুনলাম আপনার জীবনের অনেক 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 জরুরি একটা অবস্থানের কথা, যে অবস্থানটাকে আপনি এখনো ধারণ করে আসছেন আপনার ভিতরে। এবারে আমরা একটু শুনি যে 1995 সালে কি হয়েছিল, আপনি কেন একজনের গায়ে হাত তুলেছিলেন, এবং আপনি SMS-এ যেটা লিখেছেন যে আপনার বাবার কারণে আপনার মস্তিষ্কে বিকৃতি ঘটেছিল, অর্থাৎ আপনি মানসিকভাবে একদম সম্পূর্ণভাবে হুঁশেছিলেন না, ব্যাপারটা কি ঘটেছিল?
জি রেহান ভাই, আমাদের সমাজে কিছু ফাদার আছে, আমি সব ফাদারদেরকে প্রতি শ্রদ্ধা রেখেই এখানে বলছি,
জি অবশ্যই,
কিছু কিছু ফাদার খুব সম্মানের একটি নাম, সম্মানের জায়গা, কিন্তু কিছু কিছু ফাদার আছেন এত একরোখা জীবনে, তারা কোনো নতুন জিনিসকে গ্রহণ করতে চান না, কোনো পরিবর্তনকে গ্রহণ করতে চান না, তাদের কাছে ইউথ জেনারেশন মানেই একটা ফালতু জিনিস, তাদের লিরিক খারাপ, তাদের মিউজিক খারাপ, তাদের ফ্যাশন খারাপ, তাদের সব কিছু খারাপ,
তাদের চিন্তাই খারাপ।
হ্যাঁ, ইউথ জেনারেশনকেই তারা খুব নেগেটিভ চোখে দেখেন এটা, এবং এই সমস্যাটাও তাদের আছে, এবং অসম্ভব রকম ডমিনেটিং থাকেন তারা সন্তানের প্রতি, সন্তানের কোন কথা শুনতে চান না, কোনো ডিসকাশনে যেতে চান না, আর সন্তানের উপর একটা বড় বোঝা চাপিয়ে দেন যে তোমাকে ইউ শুড বি এ ফার্স্ট বয় অলওয়েজ। পড়াশোনায় একটু খারাপ করলেই জানোয়ারের মতো আচরণ শুরু করে, মানে ইন শর্ট সেই সন্তানদের অবস্থাটা এমন থাকে যে আমি একটা আসামি, একটা জেল খাটা কয়েদি, একটা জেলের মধ্যে আছি, আমি যদি ভালো রেজাল্ট করতে পারলাম তাহলেই আমি মানুষ, আমার নিঃশ্বাস নেওয়ার অধিকার আছে, কথা বলার অধিকার আছে, সবকিছু করার অধিকার আছে, আর আমি যদি রেজাল্ট ভালো না করতে পারলাম তো আমি আসলে কোনো মানুষ না, আমার কোনো কিছুর অধিকার নাই।
আসলেই এমন ব্যবহার করা হয়, কিছু কিছু বাবা মা এমন ব্যবহার আসলেই করে।
জি, তো এই ধরনের একটা, আমার ফাদারটাও আনফরচুনেটলি এইরকম একজন, আমার ফাদার খুবই উচ্চ শিক্ষিত একজন মানুষ ছিলেন, দেখতে সুন্দর, হ্যান্ডসাম, উনি একটা দূতাবাসে জব করতেন প্রেস কনফারেন্স সেক্রেটারি হিসেবে, বাইরে থেকে দেখে এই উচ্চশিক্ষিত মানুষটা, আপাত দৃষ্টিতে এই আধুনিক উচ্চশিক্ষিত মানুষটা, এত গুছিয়ে কথা বলা মানুষটার ভেতরে যে এরকম একটা জাহিল থাকতে পারে সেটা বাইরে থেকে দেখে পুরো সমাজ কখনো বুঝতে পারত না, আত্মীয় স্বজনও বুঝতে পারত না, অতএব কারো কাছেই আমি কোনো নালিশ করে নিজের সাপোর্টে কোনো কিছু পেতাম না, সবাই বলতো তুমি খারাপ।
আমি এটাই চিন্তা করছিলাম যে আপনার এই কথাগুলো শুনতে শুনতেও আমাদের এখানে অনেকেই আছে যারা হয়তো অলরেডি বাবা, এবং বাবা হিসেবে তার সন্তানের উপর থেকে সে অলরেডি এই রোড রোলার চালিয়ে যাচ্ছে, তারা কিংবা যেসব বাবারা অনেক কম শাসন করে বা ছেলেকে অনেক সুন্দরভাবে মানুষ করার চেষ্টা করে, যারা সরাসরি বলবো আপনার মতন দুর্ভাগ্য যাদের নয়, তারা আবার ভাবতে পারে যে এই ধরনের কথা বললে এমন কি নয় যে ছেলেটা কি অতিরিক্ত বেশি বেয়াদব ছিল, সে কেন তার বাবার উপর দোষ চাপাচ্ছে, আসলে তার বাবার রেস্ট্রিকশন দিয়ে ঠিক করেছিল, বাবার সাথে তো বেয়াদবি করা উচিত না, এই ধরনের কথাও কিন্তু অনেকে বলবে, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন?
সেই ক্ষেত্রে বলবো, আমি এমন একটা ছেলে ছিলাম, আমি শুধু স্কুলে যেতাম, স্কুল থেকে বাসায় আসতাম, কোচিং এ যেতাম, কোচিং সেন্টার থেকে জাস্ট বাসায় আসতাম, বাকি সময়টা ঘরেই থাকতাম, আমার শুধু দুটো জিনিস ছিল, একটা টেলিভিশন একটু দেখতে পারতাম, আর বাকি সময়টা পড়াশোনা, হাউস টিউটাররা আসতো, বাইরের জগতের সাথে কোন রকম ইনভলভমেন্ট, কোন বন্ধু বান্ধব নিয়ে হ্যাং আউটে যাওয়া, বাইরে যাওয়া, এইসবের কোন রকম কোন পারমিশন ছিল না, অর্থাৎ ছাত্র জীবন খালি পড়াশোনা করবা, তোমার আবার হ্যাং আউট কি, তোমার আবার বন্ধু বান্ধব নিয়ে বাইরে যাওয়া কি, এগুলো করলে খারাপ হবে, তোমার আবার গান শেখা কি, তোমার এত গান শোনা কি, ব্যান্ড সঙ্গীত অপসংস্কৃতি, এগুলো করলে খারাপ হয়ে যাবা, ওটা করতে পারবা না খারাপ হয়ে যাবা, সেটা করতে পারবা না খারাপ হয়ে যাবা, মানুষের মানসিক চাপের পড়াশোনা ভাইয়া রহেন ভাইয়া খুব কঠিন একটা জিনিস, এটা খুব যত্ন নিয়ে খুব ক্রিয়েটিভিটির সাথে করতে হয়, পড়াশোনায় ভালো ছাত্র হতে গেলে তার স্টেট অফ মাইন্ড প্রথমে পরিশীলিত এবং শান্ত থাকতে হয়।
অ্যাবসলিউটলি ট্রু।
একটা মানুষকে যদি আপনি মেন্টাল প্রেশার দিয়ে রাখেন বিভিন্ন রকম, সে যদি বিভিন্ন মানসিক ট্রমায় থাকে আর কারো কাছে শেয়ার করতে না পারে, তার পড়ালেখা আস্তে আস্তে খারাপ হবেই ভাইয়া। আমি ভালো ছাত্র হতে পারতেছিলাম না, এটাই আমার আসামি হওয়ার প্রথম অপরাধ ছিল।
সেটা আমি আপনার দোষ বলবো না, সবাই ভালো ছাত্র হয়ে জন্মায় না, এক একজন এক এক দিকে ভালো হয়ে জন্মায়। আপনি যেই সাবজেক্টটা অনেক ভালো করতেন, আপনাকে যদি তখন গান বিষয়ে ভর্তি করে দেওয়া হতো কোন স্কুলে বা শান্তিনিকেতনে বা কোথাও, তাহলে আপনার রেজাল্ট দেখে হয়তো অনেকে বলতো আপনি ভালো ছাত্র। সবই দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে, সবই পরিস্থিতির উপর নির্ভর করছে। আমরা জাস্ট ওই ঘটনাটাতে যদি একটু আসতে পারি তালাত ভাই, যে আপনি একজনের গায়ে হাত তুলেছিলেন কেন?
আমার ফাদারের এই ধরনের বিভিন্ন রকম সমস্যা আমার ব্রেনের মধ্যে নানান রকম ট্রমা ক্রিয়েট করলো, এবং আমি যাকে মেরেছিলাম আমি তার পেশাটা আসলে বলবো না, ধরে আপনি ধরেন সে কোন একটা কর্মচারী ছিল আমাদের কোন রকম ভাবে, এবং সে বয়সেও সে খুব ছোট ছিল, এবং আমি অল্প অল্প অপরাধেই আমি কেন যে কাজগুলো করেছিলাম, আমি প্রতি রাতে জানেন রেহান ভাই ঘুমিতে যাওয়ার আগে আল্লাহর কাছে কিছু দোয়া সুরা পড়ে তারপর আমি মাফ চাই যে আল্লাহ জীবনে এই একটা কাজ করেছি যেটাতে আমি নিজের আদালতে নিজেই অপরাধী, এটা আমার নিজের কাছে নিজের কোনো ক্ষমা নাই, আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। তো এই কর্মচারীটার উপরে আমি শট দিতাম, মারধর করতাম, মানে সে বয়সে অনেক ছোট ছিল, আমার বয়স যদি 16-17 হয় সেই হিসাবে সে আরো বেশ ছোট ছিল আমার চেয়ে,
মানে 8-9-10
ওই রকমই হবে। তো তার মাঝে মাঝে সে ভুল ত্রুটি করত, কিছু মাঝে মাঝে করতো না, ছেলেটা খুবই শান্তশিষ্ট ধরনের একটা ছেলে ছিল, সে কোনো বেয়াদব না, মুখে মুখে তর্ক করার মতো কোনো ছেলে না, মাথা নিচের দিকে দিয়ে রাখত, কিন্তু এত ভালো হবার পরও আমার ভিতরে কেন যেন একটা পিশাচ কাজ করত, হয়তো ফাদারের এইসব, ফাদার আমাকে ডমিনেট করতে, এই কারণে আমার ভিতরে হয়তো পিশাচটা বলতো তুমিও কাউকে ডমিনেট করো। তো এই ছেলেটা ছোটখাটো ভুল ত্রুটি কখনো করলে আমি তার চট দিতাম, লাথি দিতাম, ঘুষি দিয়ে ডাল ফুলে ফেলতাম।
আপনি নিজের ক্যালকুলেশনটা একদম ঠিক করেছেন, এটা আর কিছুই নয়, আপনার বাবা আপনার উপরে যে অত্যাচারটা করত, যে অত্যাচারটার বিরুদ্ধে আপনার কিছু করার ছিল না, আপনি বেছে নিয়েছেন আপনার তরফ থেকে দুর্বল অবস্থানটা।
এই লোকটা আমার ফাদার, তারপরে বলতে লজ্জা হয়, আমার হোল লাইফ শেষ করে দিয়েছে এই লোকটা। আজকে আমার অবস্থান, আজকে যারা আমার বয়সী সঙ্গীত শিল্পীরা মিডিয়াতে আছে, আজকে আমি তাদের জায়গায় থাকতে পারতাম, আমার এতখানি মেধা ছিল রেহান ভাই, কিন্তু এই লোকটা আমার শেষ করে দিল সবকিছু আমার ফাদার।
এখন কি আপনি স্বাধীন?
আমি পয়েন্টে আসি ভাই, গল্পটা শেষ করি। আমি অত্যাচার যাকে করেছিলাম, এই ছেলেটাকে আমি একদিন ছাদে রাতের বেলায়, আমার মেজাজটা খুব খারাপ ছিল কোন একটা কারণে, এই ছেলেটাকে দোকানে পাঠানো হয়েছিল, সে দোকান থেকে একটু দেরি করে আসে, তার একটা সমস্যা ছিল, সে দোকানে গেলে গল্প স্বল্প করতো মানুষের সাথে এবং দেরি করে আসতো সেটার কারণে। তো এটা তেমন একটা অপরাধ না আসলে, সে হয়তো কথা বলতে ভালো লাগতো মানুষের সাথে, সে কিছুটা নির্দিষ্ট সময়তে সে একটু 15-20 মিনিট দেরি করে সে আসতো। তো আমি এইটাকে শয়তান যখন মাথায় ভর করে রেহান ভাই তখন তো বোঝেনি, শয়তানের অজুহাতের অভাব হয় না, আমি এই অজুহাতের জন্য তাকে ছাদে নিয়ে গেলাম অন্ধকার রাত্রে। ছাদে নিয়ে গিয়ে আমি তাকে পুরো 7 মিনিট পাইপ দিয়ে পিটালাম, রবারের পাইপ দিয়ে, সে কান্নাকাটি করতেছিল আর ক্ষমা চাচ্ছিল। এই কাজটা করার পরও সে ছিল বেশ কিছুদিন,
তারপরে কি সে চলে যায়?
সে আমাদের বাসায় বেশ কিছুদিন ছিল তারপরও, কিন্তু ছিল যে যতদিন পর্যন্ত আমি ওভাবে হয়তো আর মারধর করিনি, কারণ বড় একটা পাপ করার পর কিছুটা অপরাধ বোধের ধাক্কা একটা হিউম্যান বডিতে লাগে, একটা মাইন্ডে লাগে, অপরাধ বোধের ধাক্কাটা টেনিস বলের মতো আমার ব্রেনে হিট করছিল
তখনই,
যেটা অপরাধ বোধে, কিন্তু আমি পুরোপুরি সুধরাইনি, এরপরও আমি খারাপ ব্যবহার তার সাথে করেছি, ওই লেভেলের মারধর আর করিনি। তারপরে এক সময় সে তার নিজের বাবা মাকে কমপ্লেন করে যে আমি ওই বাসায় আর চাকরি করব না, তো চলে যায় সে আর কাজ।
আমাদের সময় একদমই শেষ হয়ে গেছে তালাত ভাই, সরি, আমাদেরকে পরবর্তী ঘন্টায় যেতে হবে। আমি শুধু আপনাকে শেষ একটা প্রশ্ন করে বিদায় নিতে চাই, সেটা হচ্ছে যে আপনার কাছে কি এখন উপায় আছে ছেলেটাকে খুঁজে বের করে তার সামনে দাঁড়িয়ে তার কাছে ক্ষমা চাওয়ার?
সেই ছেলে সেই মগবাজার মধুবাগ এরিয়াতে মিরের বাগ করে একটি এরিয়ায় থাকতো তার বাবা মার সাথে, আমি তার বাসাও চিনি না, আমি তার বাসায় গিয়ে দেখিও নি কখনো, সে তাকে ফেস দেখলেও এখন চিনবো কিনা অনেক বছরের গ্যাপ হয়ে গেছে।
আপনি কি চেষ্টা করেছেন কখনো?
আর আমি চেষ্টাও করিনি, আমি জঘন্য অপরাধ এটা জীবনে করতে, আর এতদিন পরেই আপনাকে আমি শুধু বললাম আমার এই জঘন্য অপরাধের কথা, যে অপরাধ বোধ আমাকে এখন পর্যন্ত।
তালাত ভাই আমি এখনই শেষ করব, আমি আশা করব আপনি রেডিও শুনতে থাকবেন, কারণ আমি কলটা কেটে দিতে বাধ্য হচ্ছি, কিন্তু এই পরের কথাগুলো আপনার জন্য থাকবে। থ্যাংক ইউ সো মাচ তালাত ভাইয়ের সাথে আমরা কথা বললাম, আমি বিরতিতে চলে যাব, বিরতিতে যাবার আগে একটা জিনিস আমি বলতে চাই, আজকে আপনি আর জে রেহানকে ফোন করে বলছেন এবিসি রেডিওতে। তালাত ভাই আমি চাই না আপনার আর কাউকে এটা বলতে হোক, মধুবাগ হোক আর যেই বাগই হোক, যেভাবে হোক আপনার প্রথম দায়িত্ব দায়িত্ব আজকে থেকে সেই ছেলেটাকে খুঁজে বের করা। খুঁজে পেতে চাইলে নাকি সবকিছুই পাওয়া যায়, তাহলে একটা মানুষকে কেন পাওয়া যাবে না? আর যদি পাওয়া যায়, যদি ক্ষমা চাইতে পারেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। শুনতে থাকুন এবিসি রেডিও এফএম 89.2। চলে যাচ্ছি বিরতিতে, বারোটার পর আবারও কথা হবে সবার সাথে। জানি না এরপরে কাকে কল করব, কার সাথে কথা হবে, কে বলবে সত্য কথা।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ওয়ান মোর টাইম টু রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস JBSB, যা বলিব সত্য বলিব অনুষ্ঠানে আরো একবার আপনাকে স্বাগতম জানাই। আর এই মুহূর্তে আমার সাথে ওভার ফোন আরো একজন আছে। হ্যালো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, আপনি আপনার নাম প্রকাশ করতে চাননি, নাম প্রকাশ না করেও আপনি বলতে চেয়েছেন কিছু কথা। আপনি আমাকে যে SMS-টা পাঠিয়েছেন, সেই SMS-এ লেখা ছিল যে আপনাদের স্কুলের যে আর্ট টিচার, অর্থাৎ যে আপনাদেরকে ছবি আঁকা শেখায়, সেই মানুষটা আপনাদের সাথে নানান রকমের বাজে আচরণ করে। কথাটা কি সত্যি? আমার মনে হয় কোনো এক কারণে লাইনটা কেটে গেছে। আমরা পরবর্তীতে আবার তাকে ফোন দিব। তারপরে আমি জাস্ট এতটুকু বলে দিতে চাই যে আমাকে যে ফোন করেছিল, যাকে আমি ফোন করেছিলাম অ্যাকচুয়ালি, সে আমাদেরকে বলছিল যে তার স্কুলের যে আর্ট টিচার, সেই আর্ট টিচার মেয়েদের সাথে নানানভাবে ত্যক্ত করে থাকে, এমনকি অনেকের সাথে ক্লোজ রিলেশনশিপ করতে বাধ্য করা হয়েছে, যদিও লোকটি নিজে ম্যারিড এবং তার দুটো বাচ্চা আছে। ওয়েল, এ ধরনের সিচুয়েশন কিন্তু অনেকের লাইফের ক্ষেত্রেই ঘটে, অনেকের জীবনের ক্ষেত্রেই ঘটে। কেউ কেউ এই ধরনের অপরাধগুলো করে, কেউ কেউ এই ধরনের অপরাধগুলোর শিকার হয়। কিন্তু এই অপরাধগুলো নিয়ে সাধারণত আমরা বাবা মার সাথে আলোচনা করতে পারি না। এই অপরাধগুলো যে আমাদের সাথে হচ্ছে সেটা নিয়ে আমরা দেখা যায় যখন কাউকে বলতে যাই, তখন একজন শিক্ষকের প্রতি শ্রদ্ধা থেকে অনেকেই এই ব্যাপারটাকে জোর করে বিশ্বাস করতে চায় না, যে না না না, একজন শিক্ষক কিভাবে এমন হতে পারে, একজন শিক্ষক তো একটা ছাত্রীকে মায়ের দৃষ্টিতে দেখবে, একজন ছাত্রী তো একটা শিক্ষককে বাবার দৃষ্টিতে দেখবে। কিন্তু দুই তরফ থেকেই নানান রকমের ব্যাপার কিন্তু ঘটে। এবং এই যেটা বলছিলাম, এই মেয়েটির ক্ষেত্রে যা ঘটেছে, তার ক্লাসের আর্ট টিচার তাকে এই ধরনের উদ্ভট কথাগুলো বলছে বা উদ্ভট আচরণ করছে, কিংবা অনেকের সাথে নানান রকম বিতর্কিত সম্পর্কের দিকে এগিয়ে যেতে চাচ্ছে, এই ধরনের মানুষগুলোর ব্যাপারে যখন আমরা সরাসরি বলবো, যদি আপনি নাম প্রকাশ না করেও আপনার সাথে ঘটতে থাকা এই অপরাধটার কথা বলতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক বড় সুবিধা আছে। সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে, এরপর থেকে হয়তো এই অনুষ্ঠানটা শুনতে থাকা বাবা মা গুলো আরেকবার একটু দৃষ্টিটা প্রখর করবে, আরেকবার একটু খোঁজ নেবে যে তাকে কোন স্কুলে ভর্তি করানো হচ্ছে, আরেকবার একটু খোঁজ নিয়ে জানার চেষ্টা করবে যে আমি আমার মেয়েকে বা আমার ছেলেকে যে অবস্থানে থাকতে বাধ্য করছি, যে স্কুলে বা কলেজে বা ভার্সিটিতে আমার ছেলে বা মেয়ে না গেলে আমি তার সাথে রাগারাগি করছি, তা না যাওয়ার পেছনের কারণটা কি? তাকে প্রথমে কি এই ধরনের কোনো বিপদের মধ্যে পড়তে হয়েছে? এই ধরনের কোনো বিপদে কি আছে? আমার নিজেরও বান্ধবী আছে এমন, যার ক্ষেত্রে শুনেছি যে পরপর দুই সেমিস্টার সে পাশ করতে পারেনি, কারণ টিচার তাকে পছন্দ করত এবং টিচারকে সে সায় দেয়নি বলে সেই টিচার অন্য ক্লাস নিতে যাওয়ার আগে পর্যন্ত, যতদিন পর্যন্ত ওই ডিপার্টমেন্টের ওই ক্লাস ওই টিচার নিয়েছে, ততদিন পর্যন্ত তার পক্ষে পাশ করা সম্ভব হয়নি। শুধুই মাত্র একজনের বাজে একটা চাহিদার কারণে একটা জীবনের ছয় মাস, এক বছর, পাঁচ বছর নষ্ট হয়ে যাবে, পড়াশোনার জীবনটা নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু আমরা হতে দিতে পারি না। আর যদি হতে থাকে কারো সাথে, বা কারো জীবন যদি অলরেডি নষ্ট হয়ে গিয়ে থাকে এই অবস্থান থেকে, সেই ক্ষেত্রে আমাদের উচিত এমন কোনো ব্যবস্থা করা, এমনভাবে জিনিসটাকে প্রকাশ করা, যাতে পরবর্তীতে এই ঘটনাগুলো ঘটানোর আগে ওই ধরনের মানুষ নামের পশুগুলোর ভিতরে কিছুটা হলেও বিবেক জাগ্রত হয়। আর যদি নাও হয়, যাদের মধ্যে বিবেক আছে তারা যেন সাবধান হতে পারে যে না, অন্তত আমি এই ধরনের কোনো আচরণ করব না যাতে এই ধরনের কেউ আমার ব্যাপারে আকৃষ্ট হতে পারে, বা আমি এইভাবে প্রতিবাদ করতে শিখে যাব। প্রথমেই আপনার থেকে হয়তো কেউ প্রতিবাদ করা শিখবে, আপনার থেকে হয়তো কেউ নিজেকে বাঁচানো শিখবে, আপনার থেকে হয়তো কেউ নিজেকে উপস্থাপন করা শিখবে। আপনার অপরাধ স্বীকারের কারণে হাজার হাজার মানুষের মধ্যে উপলব্ধি আসবে, যেটা আমি সবসময় বলি, যাহা বলিব সত্য বলিব শুরুতে, যে একজনের স্বীকারোক্তি হাজারের উপলব্ধি। যেহেতু আমরা শুধু অপরাধীদের সামনে নিয়ে এসে কথা বলতাম যে তারা কিভাবে অপরাধগুলো করেছে, আমাদের উদ্দেশ্য ছিল এটাই যে আপনারা যেন জানেন যে অপরাধগুলো কিভাবে সংগঠিত হয় এবং অপরাধ থেকে আপনারা দূরে থাকতে পারেন এবং তাদের পরিণতি দেখে আপনারা যাতে বুঝতে পারেন যে একজন অপরাধীর সর্বশেষ পরিণতি কোথায় হয়, কোথায় সে সবকিছু হারায় আর কোথায় কতটুকু খুব ছিন্ন বিচ্ছিন্ন বিচ্ছিরি অবস্থায় পায়, সেটা বোঝানোর জন্যই আমাদের এই প্রয়াস ছিল। কিন্তু আমরা দেখলাম যে এমন অনেক অপরাধ আছে যেটা স্বীকার আপনি যে অপরাধটা আপনি হয়তো করেননি, অপরাধটা যে করছে সে কোনোদিন স্বীকার করছে না, সে স্বীকার করে সামনে আসছেও না। তো এই ধরনের অনেক লুকায়িত অপরাধী আছে যাদের প্রকাশ করাও আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। আমরা হয়তো সরাসরি প্রকাশ করতে পারছি না যে ওই মানুষটা আসলে কে, কিন্তু আমাদের একটা প্রবল চেষ্টা থাকবে যে এই ধরনের মানুষগুলোকে বের করে নিয়ে আসার, যে আসলে এই ধরনের মানুষগুলো থেকে বাঁচার উপায়টা কি, এই ধরনের অপরাধ থেকে বাঁচার উপায়টা কি, কিভাবে আমরা এই ধরনের অপরাধ থেকে বের হয়ে আসতে পারি। আমরা কি প্রচন্ড ভয়ে অপরাধগুলো মেনে নিচ্ছি, আমরা কি নিরুপায় হয়ে অপরাধগুলো মেনে নিচ্ছি, আমরা কি ক্ষমতার অভাবে অপরাধগুলো মেনে নিচ্ছি, কোনো না কোনো একটা কারণ তো আছে, নাকি আমাদেরই চারিত্রিক কোনো সমস্যা আছে যে এই সমস্যার কারণে এই অপরাধগুলো আমাদের দিকে আকর্ষিত হয়। আমরা জানি না, অনেক কিছু জানা যেতে পারে বা আপনার কাছ থেকে হয়তো নতুন একরকমের বর্ণনা আমরা জানবো, নতুন একরকমের ধারণা আমরা নেব অপরাধ সম্বন্ধে। আপনি আপনার নাম প্রকাশ না করেও যদি আপনার অপরাধটা স্বীকার করেন, অন্তত আপনার মতন অনেকজনের কাছ থেকে, আপনার মতন অনেক অপরাধীর কাছ থেকে অপরাধের স্বীকার অনেকে বেঁচে যাবে, তাই না? একটু হয়তো সাবধান হতে পারবে। এতটুকু দায়িত্ব বাংলাদেশের প্রতি, আপনার মাতৃভূমির প্রতি আপনার কিন্তু আছে। আপনার মাতৃভূমির প্রচন্ড ক্ষতি আপনি করছেন অপরাধগুলো সংগঠিত করে, এবং সেই অপরাধের, বেশিরভাগ অপরাধের এই মানসিক অপরাধগুলোর কোনো বিচার হয় না। সেই বিচার যেহেতু হয় না, এই বিচারটা কিন্তু আপনার দায়িত্ব। এগুলোর বিচার হয় না কেন, আইন কেন হয় না, যে এই কাজটা এভাবে করে ধোকা দিলে এই আইনে এত এই হবে, এগুলো কেন হয় না? কারণ মানসিক অপরাধের শাস্তি আপনি নিজে পান, আপনার বিবেক আপনাকে দিতে পারে যদি আপনার বিবেক জাগ্রত হয়। যাই হোক, এখন একটা গান শুনবো, গান শুনে এসে আবারও এসএমএস প্যানেলে যাব এবং ফেসবুকে যাব। ফেসবুকে অনেক 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 বন্ধুরা আমার সাথে অলরেডি আছে, আমি কয়েকটা নাম পড়তে চাই। আলিনুর ইসলাম আয়নুলকে দেখতে পাচ্ছি, আছে আমাদের সাথে সঞ্জিদা ইয়াস, ডেঞ্জার বয় পবিত্র আছে আমাদের সাথে, আছে ফারজানা আহাদ, কাজী সাবা, আরফিন আরিফ সেও শুনছে, রফসানা সঞ্জিদা ইসলাম আছে আমাদের সাথে, ফারহানা পুতুল আছে, এমডি শামিম আহমেদ আছে, আছে আমাদের সাথে কাব্য, এছাড়াও আরো অনেক বন্ধু, আমি আসলে সবগুলো এখনো খুলিনি। এহসাস সুপ্তি আছে আমার সাথে, মেহরিমা নূর মিমি আছে, ফারিয়া জামি আছে, নাজারিনা রুবাইয়াত স্বচ্ছ সেও আমাদের সাথে জয়েন করেছে। ধন্যবাদ তোমাদের সবাইকে জয়েন করার জন্য। আমি এখন থেকে শেয়ারের মাধ্যমেও নানান অপরাধের কথা পড়ার চেষ্টা করব, তাই তোমরা যদি চাও তাহলে ফেসবুকের মাধ্যমেও হয়তো অন্য কারো কথা সেখানে লিখে প্রকাশ করতে পারো। যদি তোমার নাম প্রকাশ করতে সমস্যা হয় সেই ক্ষেত্রে তুমি এসএমএস প্যানেলে আসতে পারো, আর নাম প্রকাশ না করে অন্য কারো সাথে ঘটতে থাকা অপরাধও তুমি প্রকাশ করতে পারো যাহা বলিব সত্য বলিবর এই মঞ্চে। আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকজনই কমেন্ট করেছে, সোহাগ কমেন্ট করেছে, সাদিয়া তাবাসুম তন্নি আছে আমাদের সাথে, সেও জয়েন করেছে, এমডি সোফেনাইল হাসান রাকিব আছে আমাদের সাথে, জীবন জয়েন করেছে, হিলারি হিজল এলডেন এবং আছে আমাদের সাথে, আইনুল নিশাদ আছে, কোনো এক বিষণ্ন বালক, সঞ্জিদা তুষি, অনেকজন জয়েন করেছে এবং সবার সাথে, মানে কি বলবো, সবার সাথে সব কথা বলা যায় না। যেমন একজনকে এই মাত্র ব্যান করলাম, তার নামটা আমি বলেই ব্যান করব, সে হচ্ছে সারুয়ার আলম মামুন। আমি যেটা বলেছিলাম একদম শুরুতে, আপনি বাজে ভাষা ব্যবহার করবেন সেটা যার জন্যই হোক না কেন, সাথে সাথে আপনাকে ব্যান করা হবে, এবং তাই হয়েছে এবং এই পদ্ধতি চলতেই থাকবে। চলুন গান শুনে আসি, আর গানের পরে আরো একটা এসএমএস থেকে বেছে নিয়ে আরো একটা ফোন কল যাবে কারো না কারো কাছে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, অনলি অন এবিসি রেডিও 89.2 এফএম। Almost every day, thinking about the good times, thinking about the rain, thinking about how bad it feels alone again. I'm sorry for the way things are in China. Oh.
about you. I say you're doing fine. I expect to hear from you almost any time. They all know I'm crying. I can't sleep at night. They all know I'm dying down deep inside.
Get Rig presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself. Royal Tiger Rig presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself.
আবার শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আর এই নতুন রকম নতুন আঙ্গিকে যাহা বলিব সত্য বলিব নিয়ে এসে দেখতে পাচ্ছি ফেসবুকে প্রচুর পরিমাণে নেতিবাচক কমেন্ট। অনেকেই বলছে যে না, এভাবে যাহা বলিব সত্য ভালো লাগে না, এভাবে যাহা বলিব সত্য বলিব শুনতে চাই না, বারবার কেন নানান রকম চেঞ্জ আসছে, কেন নানান রকম পরিবর্তন আসছে। পরিবর্তন আসবেই, পরিবর্তন মেনে নেওয়া সবার জন্য সহজ না। আপনার মানসিক শিক্ষা যতটুকু উন্নত তত বেশি আপনি পরিবর্তন মেনে নিতে পারবেন, মেনে নিতে না পারলেও সেটার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন এবং একসময় বুঝতে পারবেন এটা কেন করা হয়েছিল। অনেক বড় বড় ব্যাপার আমরা আসলে অনেক ছোটভাবে দেখি এবং অনেক ছোট ছোট ব্যাপারকে অনেক বড় করে দেখে অনেক কিছু পাল্টে দিই। আমাদের সাথে অনেকেই আছে ফেসবুকে, আছে আমাদের সাথে একজন দিচ্ছে ক্লাস ফাইভে, আমার প্রাইভেট টিউটর, আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিল। আম্মুকে জানানোর পর আম্মুর প্রথম প্রশ্ন ছিল, সত্যিই কি সে এমন করেছে নাকি তুমি এমনিতে বানিয়ে বানিয়ে বলছিস, তুই এমনিতে বানিয়ে বানিয়ে বলছিস। প্রশ্ন শুনে কষ্ট পেয়েছিলাম বলে আম্মুর সাথে আমার সম্পর্ক কখনো ভালো হয়নি, ক্লোজ ছিলাম না, তাই জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। বাবা মায়ের টিনেজারদের উপরে এভাবে বিশ্বাস হারানো ঠিক না, অনেক সত্য কথা। বাবা মায়ের আসলেও টিনেজারদের উপরে অনেক বিশ্বাস, এভাবে বিশ্বাস হারানো ঠিক না। খুব ভালো লাগতো তানজিলা আজাদ রাখা যদি এই মানে এসএমএসটা যদি তোমার মা করতো বা তোমার বাবা করতো এবং তার সাথে যদি আমি কথা বলতে পারতাম, যদি জানা যেত, হাজার মানুষকে যদি জানা যেতে পারতাম যে আপনি কেন আপনার মেয়ে বানিয়ে বলছে এটা ভেবেছিলেন, তার আগে কি সে প্রচুর পরিমাণে এই ধরনের কথা বানিয়ে বলেছে বা তার জীবনে কি আগেও এরকম অনেক ঘটনা ঘটেছিল যার কারণে সে তার কথাগুলো বানিয়ে বলতে বাধ্য, জানি না। তবে এমন অনেক অনেকজনকে পাওয়া গেছে, অনেকজনকে পাওয়া গেছে, অনেক টিনেজারদেরকেই পাওয়া যাবে যাদেরকে তাদের বাবা মা বিশ্বাস করে না এবং অবিশ্বাসের মাত্রাটা অনেক বেশি দূরে চলে যায়, তখন কিন্তু আসলেই তাদের জন্য খুব কষ্ট হয়ে যায়। এই যে একটু আগে শুনছিলাম আমরা তালাত ভাইয়ের কথা, তারপরে আমি জারিনকে ফোন দিয়েছিলাম, জারিন বোধহয় কোনো কারণে কথা বলতে চায়নি, হয়তো শেষ মুহূর্তে মনে হয়েছে যে না এটা বলা ঠিক হবে না। এরপরে আমাদের সাথে ফাবিয়া ফারনুম আছে, লিখছে যে ভুল না অপরাধ কি জানি, যা ঘটেছিল তা হলো 15 মাস আগে দুজন অসহায় বলবো না বিপদে পড়া তা জানি না, তারা গ্রাম থেকে ঢাকা এসেছিল কোন একটা কাজে, কাজ শেষ করে ফেরার পথে ছিনতাইকারীর খপ্পরে পড়ে টাকা পয়সা গহনাঘাটি হারিয়ে বসেন, রাস্তায় দাঁড়িয়ে সাহায্য চাওয়া সে বৃদ্ধ দম্পতি এক এক করে আমার কাছেও সাহায্য চায়, আমি নিজের সর্বোচ্চ দিয়ে তাদের সাহায্য করার প্রতিশ্রুতি দিলাম, আমার সবটা দিয়ে আমি 1500 টাকা জোগাড় করতে পেরেছিলাম, যার মধ্যে 1100 টাকা ছিল আমার প্রথম টিউশনের ফি, আমি তাদের কাছে টাকা পৌঁছাতে গিয়ে পৌঁছাইনি কারণ লোভ, আমার প্রথম মাসের আয়ের টাকাটা নিজের কাছে এবং তা উড়ানোর একটা ইচ্ছা আমাকে আঁকড়ে ধরেছিল, তাই আর সেই বৃদ্ধ দম্পতিকে আমি সাহায্য করিনি, সেই অপরাধ বোধ এই হীনমনতা কুড়ে কুড়ে খায়, আমি দুহাত জোর করে ক্ষমা চাই তাদের কাছে, প্রতিশ্রুতি ভাঙার জন্য ক্ষমাটা যেন পাই শান্তি সহ এই কামনাই এখনো করি। আসলে ব্যাপারটা তোমার মনে যেহেতু আঘাত হেনেছে, ক্ষমা তো তোমার প্রাপ্য, কিন্তু কিভাবে তাদেরকে খুঁজে বের করবে, তাই আমাদের উচিত কি জানো, আমার মনে হয় আমাদের উচিত যে আমরা একটা কিছু কাউকে বলে ফেলার আগে আমাদের অনেক চিন্তা করা উচিত। তুমি যদি তাকে 1500 টাকা দেওয়ার কথা চিন্তা না করে তুমি যদি তাকে 500 টাকা দেওয়ার চিন্তা করতে, তাহলে কিন্তু তুমি 500 টাকা তাকে দিতেও পারতে এবং একই সাথে তোমার টিউশনের প্রথম ইনকাম যেটা তুমি পেয়েছ সেটা দিয়ে তোমার যে সাধের খরচ সেটাও তুমি করতে পারতে, তোমার মধ্যে এই অপরাধ বোধটাও জাগত না, বরঞ্চ একজনকে কিছু একটা দেওয়ার সামান্য হলেও সাহায্য করার চিন্তাটা জাগত মনের ভিতরে থাকত এবং তোমাকে সেটা প্রতিনিয়ত আনন্দই দিত বলা যায়, তাই না? এরপরে আছে আমাদের সাথে আউইজুল রহমান, জয়েন করেছে শাওন খান, আর 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 কে আছে, নুজাত তাবাসুম, সেও আছে আমাদের সাথে, আর তারপরে আছে এমডি শামীম আহমেদ, তাকে আমি আগেই পেয়েছিলাম বোধহয়, থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। এসএমএস প্যানেলেও আমার সাথে অনেক 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 বন্ধু আছে যাদেরকে আসলে মানে কিভাবে বলবো কি বলবো বুঝতে পারছি না, যেমন আমার সাথে রানা নামের একজন আছে, লিখছে আমি একটা মেয়ের সাথে সম্পর্ক করি 3 বছর ধরে, ওই মেয়ের ফ্যামিলি আমার সাথে বিয়ে দিতে রাজি ছিল, বাট আমার ফ্যামিলি রাজি ছিল না, আর এ কারণে আমার ফ্যামিলিকে ছেড়ে ওই মেয়েটাকে বিয়ে করতে পারলাম না, পরে ওই মেয়েটার অন্যখানে বিয়ে হয়, ওই মেয়েটা আমাকে ফোন দিয়ে অনেক কান্না করেছে অ্যান্ড অনেক অভিশাপ দেয়, এখন আমি মনে করি ওই মেয়েটার কাছে আমি অপরাধী। রানা, আপনি একমাত্র তখনই অপরাধী যদি এমন হয় ব্যাপারটা যে আপনি খুব ভালো করে জানতেন যে আপনার পরিবার কোনোদিনও রাজি হবে না এবং আপনার পরিবার রাজি না হলে আপনি তাকে বিয়ে করতে পারবেন না, সেই ক্ষেত্রে আসলেই এটা আপনার অপরাধ। যদি এমন হয় যে আপনার আশা ছিল এক সময় আপনার পরিবার মেনে নেবে, জানবে বা আপনি আপনার ফ্যামিলির কথার বাইরে গিয়ে হয়তো এই কাজটা করতে পারবেন, মেয়েটাকে সান্ত্বনা দিতে পারবেন, কোনো না কোনোভাবে একটা কিছু ম্যানেজ করতে পারবেন, সেই ক্ষেত্রে অন্য ব্যাপার। তবে হ্যাঁ, যদি শুরু থেকেই আপনি জানতেন যে আপনি আসলেও পারবেন না মেয়েটিকে বিয়ে করতে, কিন্তু তারপরেও যদি তাকে মানসিকভাবে শারীরিকভাবে ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে এটা অবশ্যই আপনার ভুল ছিল, সেটা অবশ্যই আপনার ভুল ছিল, আপনার অপরাধ ছিল। তবে হ্যাঁ, এই অপরাধের ক্ষমা বোধহয় আপনি চাইলে চাইতে পারেন এবং ক্ষমা পাইলেও পাইতে পারেন, যেহেতু মেয়েটি এখন একটা নিজস্ব সংসারের মধ্যে আছে, তার হয়তো আপনাকে ক্ষমা করতে খুব একটা কষ্ট হবে না। সত্যি কথা বলতে অপরাধ করতে যে পরিমাণ সাহস লাগে তার চেয়ে অনেক বেশি সাহস লাগে ক্ষমা করতে, তাই চেষ্টা করে দেখতে পারেন আর কি ক্ষমা চাওয়ার চেষ্টা। সাব্বির হোসেন, সেও আছে আমাদের সাথে এসএমএস প্যানেলে, লিখছে যে আমি এসএসসি এক্সাম দিয়েছি, তারপর আমার খালুর দোকানে থেকেছি কয়েকদিন, কিন্তু আমি সেই দোকান থেকে কিছু টাকা নিয়েছি, এখন আর আমি দোকানে যাই না, তাই তাদের কাছে তো মাফ চাইতে পারবো না, তাই আমি বললাম এবিসি রেডিওর কাছে, আল্লাহ যেন আমাকে মাফ করেন এর জন্য। আর রেহান ভাই, আমার এক্সামের জন্য দোয়া করবেন ভাই এবং সবাইকে দোয়া করতে বলবেন প্লিজ, সেটা তো পরের কথা, কিন্তু সাব্বির তোমাকে একটা কথা বলি, আমার মনে হয় তোমার সুযোগ আছে তার কাছে ক্ষমা চাওয়ার। কত টাকাই বা তুমি ওখান থেকে নিয়েছিলে, সেটা যদি প্রচন্ড বড় কোনো মানে অ্যামাউন্ট হতো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার মামা মামি না কাদের কথা যেন বললে, তোমার আত্মীয় স্বজন যার দোকানে তুমি ছিলে আর কি, তারা কিন্তু টের পেত, নিশ্চয়ই অনেক বড় অ্যামাউন্টের কোনো টাকা ছিল না। আর এমনও হতে পারে, এই ধরনের ব্যাপারগুলো অনেক সময় দেখা যায় যে বড়রা জেনেও কিছু বলে না, সেটাও এক ধরনের ভুল, সুন্দরভাবে হলেও বলা উচিত, সাথে সাথে শাসন করা বা মানুষটাকে সবার সামনে অপমান করার চেয়ে আমরা যদি গোপনে একজনকে নিয়ে বলি যে এই জিনিসটা আমি জানি তুমি এই কাজটা করছো, কিন্তু আমার মনে হয় তোমার এটা করা উচিত হয় না, হবে না, সামনে সবার সামনে চলে আসলে তুমি সবচেয়ে বেশি লজ্জিত হবে, যেমন সাব্বির তুমি কিন্তু অলরেডি লজ্জিত অবস্থাতেই আছো, তাই আমার মনে হয় তুমি চাইলে কাজটা করতে পারো, তাদের কাছে ক্ষমাটা চাইতে পারো, কারণ তুমি যদি ক্ষমা না চাও, তুমি যতই অন্য কারো কাছে ক্ষমা চাও তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না, আর নিজেকে ক্ষমা একমাত্র তুমি তখন করতে পারবে যখন ওই যে ওনারা তোমাকে ক্ষমা করবে, তাই না? নয়ন আছে আমাদের সাথে চিটাং থেকে, লিখছে যে আমাকে একজন স্টাডি করার জন্য টাকা দিত ক্লাস নাইন থেকে, আমি এখন ফার্স্ট ইয়ারে, বাট তার সাথে আমার একটা ফিজিক্যাল রিলেশন হয়, সবাই জানে উনি আমায় বিয়ে করবে, কিন্তু নয়ন তুমি কি জানো যে তুমি তাকে বিয়ে করবে না? তার মানে তুমি কি জাস্ট টাকার জন্য তার সাথে সম্পর্কটা রেখেছো, যেই কারণে তোমার তাকে অপমান মানে মনে হচ্ছে, যে অপরাধ মনে হচ্ছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে? হতে পারে, যদি এমন হয় যে তুমি শুধু টাকার কথা চিন্তা করেই সম্পর্ক রেখেছো, তাহলে তো এটা অপরাধ বটেই, বাট এটা কিন্তু ঠিক হচ্ছে না নয়ন, এবং এখান থেকে বের হয়ে আসার উপায় তোমার আছে। কেন আছে বললাম, কারণ একটাই, কারণ হচ্ছে তুমি বুঝতে পারছো এটা অপরাধ, তোমাকে অন্য কারো বলে দিতে হয়নি যে এটা অপরাধ, আর যেহেতু তুমি এটা বলছো, তুমি উপলব্ধি করতে পারছো, তাহলে ক্ষমা চাইতে দোষ কোথায়? ক্ষমা চেয়ে ব্যাপারটাকে বন্ধ করতে দোষ কোথায়? আর ওই সাহস যদি না থাকে টাকার অভাবে পড়ে, তাহলে তো তুমি অপরাধী হয়ে গেলে, তাহলে এবিসি রেডিওকে বলেই কি লাভ, আর সৃষ্টিকর্তাকে বলেই কি লাভ, তাই না? এরপরে আমার সাথে আছে কে, প্রেমা গুলশান থেকে, লিখছে যে আমি আমার মামির গোল্ড চুরি করেছিলাম, বাট নিজের জন্য না, আমার বেস্ট ফ্রেন্ডের জন্য, বাট নাও আমার ফ্রেন্ড আমাকে চিনেই না। তোমার ফ্রেন্ড তোমাকে চেনেই না, এটা এখানে বড় ব্যাপার নয়, কারণ তুমি যখন একজনকে সাহায্য করেছো, সেই সাহায্যটা তোমার নিঃস্বার্থভাবে করা উচিত, তাই না? তো তার কাছ থেকে কিছু আশা না করাটাই ভুল, আর যদি আশা করে থাকো তাহলে তো তুমি ব্যবসা করছিলে, ব্যবসায় লাভ হয়নি, সেটাও স্বাভাবিক, সেই ক্ষেত্রেও কষ্ট পাওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, মূল তোমার যে অপরাধটা, তুমি তোমার সাধ্যের বাইরে গিয়ে উপকার করতে চাইছিলে, তোমার মামির কোনো কিছু চুরি করে উপকার করতে হবে, তার মানে হচ্ছে উপকার করার সাধ্য তোমার নেই, আর যেটা তোমার সাধ্য নেই সেটা আগে থেকেই করতে যাওয়াও কিন্তু একটা অপরাধ, নিজের সাথে অপরাধ, তাই আশা করব ভবিষ্যতে এই ধরনের কিছু করবে না। আইনুল আছে, লিখছে যে নতুন ভাবে জেবিএসবি দারুণ প্ল্যান, আছি তোমার সাথে, বেশ কিছু ভুল অপরাধ আছে আমার লাইফে, আমি বলতে চাই সাহস করে, তাহলে অবশ্যই তোমাকে ফোন দেওয়া হবে। এসকে সুজন আছে আমাদের সাথে, লিখছে যে আমি বলবো আমার গল্প, সত্য বলবো আজ মন খুলে। ঠিক আছে সুজন, তোমাকেও ফোন দেওয়া হবে, জানতে চাই সবার ভিতরে এই ধরনের আর কি কি অপরাধ আছে, যে অপরাধগুলো অনেক বড় বড় অপরাধের জন্ম দেয়। উজ্জ্বল আছে, লিখছে যে আমি অনেক অপরাধ করেছি। আচ্ছা, এই ধরনের অপরাধের কথা আমরা শুনতে চাচ্ছি না ভাইয়া, এগুলো ডিসগাস্টিং ধরনের অপরাধ, যেগুলো শুনে আসলে সাধারণ মানুষের কোনো লাভ হয় না, সাধারণ মানুষ সেটা থেকে কিছু বুঝতে পারে না, শিখতে পারে না, জানতে পারে না, কোনো কারণ ছাড়াই এই ধরনের অপরাধগুলো আমরা প্রকাশ না করি। তো যেটা বলছিলাম সবাইকে, যে আপনি চাইলে আপনার অপরাধগুলো লিখে পাঠাতে পারেন ছোট করে 2221 ABC, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার ভুল, যা আপনাকে কুড়ে কুড়ে খায়, আপনার ভেতরটাকে নষ্ট করে, সেই অপরাধটা সবার সামনে প্রকাশ করে কিছুটাও যদি হালকা হতে পারেন, এটাই হচ্ছে সেই সুযোগ। আপনাকে যা করতে হবে, এবিসি লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখতে হবে, কিংবা নাও লিখতে পারেন চাইলে, সাথে আপনার ফোন নাম্বারটা লিখবেন, এবং আপনার অপরাধ কি, সেটা কোন কারণে আপনি নিজেকে অপরাধী ভাবেন, সেটা লিখে পাঠিয়ে দেবেন 2221 এই নম্বরে, অথবা ফেসবুকেও আসতে পারেন, facebook.com/abcradio89.2 FM, এই পেজে আসলে আপনি অবশ্যই আমাদের পোস্ট পেয়ে যাবেন, এবং সেই পোস্টে আপনি শেয়ার করে কিংবা কমেন্টে যা ইচ্ছা তাই লিখতে পারেন, যেমনটা ওখানে অনেকেই লিখছে, তাই আপনাকেও সেই স্বাধীনতা দেওয়া হলো। এখন আবারও একটা গান শুনবো, গান শুনতে শুনতে বিরতি, বিরতির পরে আবারও আসছি, তাই শুনতে থাকুন এবিসি রেডিও FM 89.2, চলছে রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্স, যাহা বলিবো সত্য বলিবো উইথ রেহান রসুল।
যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না, যদি ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না, যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না, যেন আমি ছাড়তে দেব না। আর আমি আমি জানি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ, আর আমি আমি জানি জানি প্রতি রাতে হয় রানি হারানো সবুদের খোঁজ, আরে ভাবেই নরম বালিশে বেঁচে থাক রাত করি দেখেন, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান, আরে ভাবি মুখের চাদরে পরিচিত হাতের আদরে,
তিনি মেশে হারালে জীবনে পরিপাটি তবু হেরে যেতে দেব না যদি বেঁচে দিতে বলে শিকড়ে বাঁধা মাটি যেন আমি বেচতে দেব না আর আমি আমি জানি জানি চোরা বালি কত খানি গিলেছে আমাদের আর আমি আমি জানি জানি প্রতি রাতে হয়রানি হারানো শব্দের আরে ভাবে
একটা গান থেকে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার মতনই অদ্ভুত হয়ে যায় জীবনটা। আর এরই মাঝখানে আরো একবার চেষ্টার পরে আমি পেয়ে গেছি কোন একজনকে। হ্যালো, শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, তুমি তোমার নাম প্রকাশ করতে চাওনি, তোমাকে আগের বার ফোন করেছিলাম, কোন একটা টেকনিক্যাল কারণে তোমার ফোন কেটে গিয়েছিল, যে কারণে তুমি আবার কল ব্যাক করেছো আমাদেরকে, কারণ তুমি আসলেই বলতে চাও যে ঘটনাটা কি ঘটছে। ওকে, সো জারিন, তুমি আমাদেরকে একটু বলো যে তুমি আমাদেরকে যে মেসেজটা পাঠিয়েছো সেই মেসেজে লেখা আছে যে তোমাদের স্কুলের, খুব সম্ভবত স্কুলের আর্ট টিচার, সে তোমাদের প্রত্যেকটা মেয়ের সাথে ফ্লার্টিং করে, মানে নানানভাবে ত্যক্ত বিরক্ত করে, এবং কারো কারো সাথে তার অন্যরকম একটা সম্পর্ক পর্যন্ত আছে, যদিও সে বিবাহিত এবং তার দুটো সন্তান আছে। এই তথ্যটা কি সত্য?
জি, একেবারেই সত্য। এখনো গেলে পাওয়া যাবে স্যারকে।
আমি প্রথমে জানতে চাই যে তোমাদের ক্লাসের এনভায়রনমেন্টটা কিরকম, তোমরা কোন ক্লাসে এবং তোমরা মোট কয়জন এটা শেখার?
আচ্ছা, আমি এখন ক্লাস 9 এ পড়ি এন্ড স্যার অ্যাকচুয়ালি স্যার চারুকারুর যে টিচার থাকে চারকা, হ্যাঁ, তো স্যার অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটি চারুকা ইনস্টিটিউট থেকে সে করে আসছে ওখান থেকে, তো স্যার আমাদের টিচার 6 থেকে সে আমাদেরকে করাইতো। দেখলে বুঝা যাবে না তার ড্রয়িং এত সুন্দর যে সে এত খারাপ একটা মানুষ। তো যাই হোক, তো যখনই ঢুকাই তো স্যার অ্যাকচুয়ালি স্যার যখন একটা স্টুডেন্ট ঢুকতো তখন সে রুমে ঢোকার সময় একটা স্টুডেন্ট পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা জিনিসটা দেখতো, খুবই উইয়ার্ড ছিল ব্যাপারটা। আমি স্যারকে অনেকবার বলছি ইভেন যে স্যার ভালো হয়ে যান, ভালো হতে টাকা লাগে না।
তুমি নিজেই কথাটা তোমার স্যারকে বলেছো?
হ্যাঁ স্যার, অনেক প্রিয় আমাদের সাথে, রাস্তায় আমাদের বলতে কোনো প্রবলেম হয়নি।
এন্ড
স্যার বলে যে কেন আমি কি করি, তোমার এমন কি প্রবলেম? আমি বলি স্যার আপনি কি করেন সেটা আমার চেয়ে ভালো আপনি জানেন। তো পরে স্যার আমার সাথে কথা বলে নাই, বলে যে ঠিক আছে, তো আর কোনো কথা হয়নি। পরে আবার স্যার যখন আমরা ক্লাসে ঢুকতাম, স্যার একটা খুব ফেভারিট স্টুডেন্ট ছিল, তো মেয়েটা গিয়ে হলের ক্লাস বেঞ্চে বসতো, স্যার আস্তে করে গিয়ে ওর পাশে গিয়ে বসে সাথে অনেক কথা বলতো, এক ঘন্টা ব্যাচ করাতো স্যার, পুরো এক ঘন্টা ওকে মানে ওর সাথে কথা বলতো, এত ক্লোজ টু ক্লোজ কথা বলা হইতো। তো অনেকভাবে কেউ পাত্তা দিত না, বাট আমার জিনিসটা কেন জানি খুব লাগতো, আমি স্যারকে অনেকবার বলতাম বাট সে কখনো শুনতো না।
তোমাদের ক্লাসে কি শুধু মেয়েরা নাকি কো-এড?
না, শুধু মেয়েরা।
শুধু মেয়েরা? এবং অন্যান্য মেয়েরাও কোনো অবজেকশন দিত না এই ব্যাপারে? অন্য কারো কাছে কি খারাপ লাগতো না, নাকি শুধু তোমার কাছে দৃষ্টি ঘটেছিল?
সবাই বলতো যে এটা খারাপ, বাট কেউ বলার সাহসটা তো পাচ্ছিল
না। আর তুমি আরো ডিপ একটা কথা আমাকে লিখেছো এখানে যে স্যারের সাথে হয়তো কারো আরো গভীর সম্পর্ক থাকতে পারে, এটার ব্যাপারে কি তুমি শিওর নাকি তোমার আন্দাজ?
আমি নিজে চোখে দেখছি, আমি যে মেয়েটার কথা বললাম রাজবংশী, ওরা তারা বসে কথা বলতো, ওই মেয়েটা স্যার ইলেভেন, তো অনেক বেশি ডিপলি কথা হইতো। এবং আমরা যখন ব্যাচে পড়তাম স্যার, তখন মেয়েটার সাথে জাস্ট লাইক মানে কি বলবো, অনেক কম দূরত্বের ভেতরে কথা বলা হইতো, মাউথ টু মাউথ বলা যায়। অ্যান্ড সবাই তাকে তাকে দেখতো, সবাই বলতো, বাট মা বাবাকে আমি আমার আম্মুকে এসে কমপ্লেন করতাম। অ্যান্ড আমি একদিন চেয়েছিলাম যে আমি হেড টিচারকে গিয়ে বলবো, বাট ওইভাবে বলা হয়নি। ইভেন ওর আম্মুকেও আমরা অনেকবার বলার চেষ্টা করছি, বাট অন্য ফ্রেন্ডরা কেউ বলছে না, দোস্তের ভিতরে গিয়ে কোনো লাভ নেই। স্যার যেটা সবাই স্যার ক্যারেক্টার সম্পর্কে মোটামুটি সবাই জানে,
কিন্তু এটা কি কর্তৃপক্ষকে জানানো উচিত না?
উচিত, বাট কেউ দিচ্ছে না আমার সাথে, আমি চাই জানাইতে, বাট মানে কেউ নাই যে বলবে যে হ্যাঁ স্যার কাজটা করে। আমি আমার মানে অনেক ফ্রেন্ডকে বলছিলাম যে চল যে বলি, তা অনেক খারাপ লোকটা, অ্যাকচুয়ালি প্রচুর খারাপ। ইভেন আমাদের যে স্কুলটা সেটা বাংলাদেশের অন্যতম ভালো স্কুল, বিখ্যাত স্কুল,
সেটা আমি তোমার কথাতেই বুঝতে পারছি, ইউ হ্যাভ আ ভেরি গুড অ্যাকসেন্ট অন ইংলিশ অ্যান্ড অফ কোর্স বাংলাতেও, এই কারণে আমি বুঝতে পারছি। এবং এই কারণে আমি ইনস্টিটিউশনের নামটা জানতে চাচ্ছি না, কারণ জানা মাত্র সম্পূর্ণ ইনস্টিটিউশন সম্পর্কে আমাদের একটা বাজে ধারণা হয়ে যেতে পারে, যেটা হয়তো পুরো ইনস্টিটিউটের ক্ষেত্রে সত্য নয়, রাইট? ওকে, তো আমি যেটা তোমার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে তুমি একটি মেয়ের কথা বললে, সেই মেয়েটার কি সায় আছে এই ধরনের সম্পর্কে, নাকি সে বাধ্য হচ্ছে যেহেতু সে আর্ট টিচার?
না, কখনোই না, ও নিজেই চায়। একবার এখন আমাদের তো ক্লাস নাইনে পড়ে আমাদের মানে আর্ট সাবজেক্টটা নেই, তারপরও স্যারকে ও দেখার জন্য টিচারদের সামনে কে দাঁড়ায় থাকে, স্যার সাথে অনেক ধরনের কথা হয় FB-তে, ফোনে। ও জানে যে স্যারের দুটা বেবি আসছে, হি ওয়াজ ম্যারিড, বাট তারপরও ও এগুলো করে। ইভেন ওকে আমি ওকে বলছি যে তুই যেগুলো করিস তোর কোনো সময় লাগে না, ইভেন ওর বয়ফ্রেন্ড আসবে। তো আমি জানি না কেন এরকম, ইভেন স্যারও জানে যে ওর বিএস আছে, ইভেন স্যার আমাকে জিজ্ঞেস করছিল যে তোমার কি বিএস আছে, তারপরে স্যারকে বলছিলাম যে ইয়েস আমার আছে, পরে স্যার বলেছে হ্যাঁ তুমি তো সুন্দর, তোমার তো বিএস থাকবেই, কিরকম রিলেশন, অনেক বেশি গভীর রিলেশন। পরে আমার স্যার কিরকম গভীর রিলেশন বলে, বুঝেছি তো কিরকম গভীর রিলেশন। তখন অ্যাকচুয়ালি ক্লাস সেভেন মেবি, বাট এখন স্যার সাথে দেখা হলে আমি অনেকে পাত্তাই দিই না, অনেকে বলি মাঝে মাঝে যখন রাগ উঠে যায় প্রচুর, চোখের সামনে দেখি যে স্যার আরেকটা মেয়ের দিকে খুব খারাপ দৃষ্টিতে তাকায় আছে।
আমি অন্য
ক্লাসের কথা জানি না, বাট আমাদের ক্লাসে অনেকগুলো মিশন স্যার এরকম রিলেশনশিপ আছে,
এবং বাকিদেরকেও সে এই ধরনের ভাবে ত্যক্ত করার চেষ্টা করে, চেষ্টা করে যে তার সাথে ওই ধরনের একটা সম্পর্কে আসুক, এবং এটা সে ক্লাসের প্র্যাকটিস হিসেবে বানিয়ে নিয়েছে।
হ্যাঁ, এবং তার ব্যাচে এগুলো প্রতিনিয়ত চলতেছে, আর স্কুলে সে কাজটা করতে পারে না, যদিও স্কুলে সেভাবে করা যায় না, বাট ব্যাচে তো তার নিজের ব্যাচ, তো ওইখানে সে যাই ছাপাই করতে পারে। বাট তারপরে আমি অনেকবার চেয়েছিলাম যে আমরা হেড টিচারকে গিয়ে বলবো, বাট কেউ রাজি হচ্ছিল না।
তোমরা সম্মিলিতভাবে কোনো গার্ডিয়ানকে তো বলতে পারো?
আমি আম্মুকে বলছিলাম যে তুমি গিয়ে বলো ওদের প্যারেন্টসকে, বাট আম্মু এর মধ্যে জানার দরকার নেই, এমনিতে কেউ চায় না প্রবলেম হতে জড়িতে। ইভেন আই ডোন্ট নো, বাট অ্যাটলিস্ট স্কুল থেকে বের হওয়ার আগে স্যারকে কিছু একটা তো করে যাবো।
না, আসলে এখানে দুটো ব্যাপার আছে, তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে যেই মেয়েটার সাথে বর্তমানে তার সম্পর্কটা চলছে, ওইখানে ওই মেয়েটারও সায় আছে, মেয়েটা সবকিছু জেনে শুনেই তার সাথে সম্পর্কটা করছে। হ্যাঁ, এটা সত্যি যে সে অপ্রাপ্ত বয়স্ক, কিন্তু অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় তার যেহেতু বয়ফ্রেন্ড আছে, তার মানে তার এতটুকু বোঝার ক্ষমতা আছে যে কার সাথে সম্পর্ক করা উচিত, কার সাথে সম্পর্ক করা উচিত নয়। সো এই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু তুমি যদি কমপ্লেইন দিতে যাও, তখন কিন্তু তোমাকে অপমানিত হতে হবে শেষ পর্যন্ত, যে আরেকজনের হয়ে তুমি কেন বলতে আসলে, তখন তুমি কি করবে? এই জন্য আমি তোমাকে তোমার মায়ের মতনই বলবো যে তুমি এই ব্যাপারে যদি যেতেই চাও, তাহলে তোমাকে অ্যাটলিস্ট এমন কয়েকজনকে জোগাড় করতে হবে যাদেরকে ওই স্যার হ্যারাস করেছে, এবং যে হ্যারাসমেন্টের কারণে দে আর হেজিটেটিং টু গেট ইন টু দ্য ক্লাস অর বি আ স্টুডেন্ট অফ দ্যাট পার্সন। এরকম কয়েকজন কি তোমার কাছে আছে যাদেরকে নিয়ে তুমি একটা মোটামুটি একটা টিম বিল্ড আপ করতে পারো?
অনেকে আছে, অনেকে, বেশি হবে আমাদের ক্লাস, অ্যাকচুয়ালি 300 বেশি স্টুডেন্ট তো একটা ক্লাস থেকে, তো অনেকে আছে, তাকে সবাই চেনে, তার ক্যারেক্টার সম্পর্কে সবাই জানে, যারা সত্ত্বেও তারা সায়েন্সে ব্যাচ করতো। আর মানে সবার কাছে ওই মেয়েটাও, যে মেয়েটার কথা বলছিলাম, ওকেও সবাই বলে যে ও এত স্যারের সাথে ক্লোজ, আরো দুই তিনটা মেয়ে আছে ওর সাথে ক্লোজ, তারা আমার সাথে অনেকবার ক্লোজ হওয়ার চেষ্টা করছে, বাট আমি লিমিটেশন রাখছিলাম। স্যার ভয় পেত হয়তো আমাকে, আমি অলওয়েজ স্যারকে বলতাম যে স্যার এগুলো ঠিক না, বা দাদা আমি স্যারকে বলতাম যে স্যার তো দুটো ছেলে আছে, ইভেন অ্যান্ড স্যার এভাবে বলতো যে আমার ছেলে, আমি তো দুটো মেয়ে থাকতো, তাহলে আমি ওদের মানে কি বলে ওদেরকে বড় হলে ওদের পিছনে ছেলেদের ঘুরাইতাম। দেন দাদা অনেক বেশি কি বলবো, আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি খুব উইয়ার টাইপ কথা বলেছে।
আসলে সবকিছু তো আমাদের পক্ষে সবার সামনে বলে ফেলাও সম্ভব হয় না, এই ধরনের অনেক লিমিটেশনের কারণে আমরা আবার অনেক কথা অনেককে বলতে পারি না। আচ্ছা, এই টিচারটা তোমাদেরকে শুধু আর্ট ক্লাস নিচ্ছে, অর্থাৎ ছবি আঁকা শেখাচ্ছে?
হ্যাঁ, শুধুমাত্র আর্ট ক্লাস না, আমাদের চারুকলার টিচার।
ওকে, এবং এটা যদি হয় তার মানে তার কাছ থেকে শিক্ষা পেতেই হবে, এটা কিন্তু তোমাদের যে পরীক্ষাগুলো সামনে আসছে, ও লেভেলস, এ লেভেলস, অর এসএসসি, অর এইচএসসি, আই ডোন্ট নো, যেটাই আসতে থাকুক না কেন, সেটার ক্ষেত্রে ওনার কিন্তু খুব একটা রোল বা কি বলবো, এখানে খুব একটা প্রভাব কিন্তু তার থাকার কথা না। সেই টিচারটা বাদ হয়ে গেলে খুব একটা প্রবলেম হওয়ার কথা না তোমাদের?
না, অ্যাকচুয়ালি আমাদের নেই, আর আমি এখন ক্লাস নাইনে পড়ি, তো আমার কোনো দরকারই নেই, কারণ সিক্স থেকে এইট পর্যন্ত আর্ট সাবজেক্টটা দরকার হয়, এরপরে আর দরকার হয় না।
হ্যাঁ, কিন্তু উনি যদি রয়ে যায় তাহলে কিন্তু সিক্স থেকে এইট পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টই ভুগবে।
আমি এটা ফ্রেন্ড থেকে অনেক বোঝানোর চেষ্টা করছি যে তার কারণে অনেক মেয়ে আই ডোন্ট নো তার মানে ওদের সাথে করে নাকি এরকম, বাট আমি জানি যতটুকু যে হ্যাঁ করে তো হবে অ্যাটলিস্ট আমাদের আমাদের পরের জেনারেশন যারা মানে যাতে যতদিন তার থাকবে অ্যাটলিস্ট, কারণ ওনার ক্যারেক্টার মনে হয় না কোনো ঠিক হবে। ইভেন তার বাকি কলেজরা আমি কিছুদিন আগে একটা স্যারকে দিয়েছি, স্যার আপনার কাছে ওই স্যারটাকে কেমন লাগে? স্যার বলতে যে কলেজ হিসেবে ভালো বাট মানুষ ততটা ভালো না।
স্যার ওই কথা বলছেন? তরফ থেকে কেউ না, স্কুলের যারা প্রভাবশালী কিছু ব্যক্তি থাকে বোর্ড অফ ডিরেক্টর্স তাদের কেউ হয় না?
কেউই না। ইভেন আমাদের স্কুলের সাথে চারু করার দুজন কিছু না, স্যার আর্টের একজন মেয়ে আর একজন হচ্ছে ছেলে।
আচ্ছা,
স্যার হচ্ছে সেইজন। অ্যান্ড আমার কাছে সবচেয়ে উইয়ার্ড লাগে স্যার যদি অ্যাটলিস্ট ম্যারিড না হইতো বা তার দুটা বেবি না থাকতো
তারপরেও এই আচরণগুলো সভ্য নয়। একজন স্টুডেন্টের সাথে একজন টিচার এটা করতে পারে না কোনো অবস্থাতেই।
স্যারকে আমি এভাবে বলতে, স্যার আমি আপনার মেয়ে আপনি আমার বাবা, এরকমই আমাদের সম্পর্কটা। বাট তারপরে স্যার মানে ঠিক হয় না অ্যাকচুয়ালি।
I understand that. আচ্ছা, আমি যদি তোমার কাছ থেকে অফ এয়ারে তোমার এই স্যারের নাম এবং তোমার স্কুলের নাম জেনে এবং ওই স্যারের ফোন নাম্বার তোমার কাছ থেকে নিয়ে ওই স্যারের সাথে কথা বলতে চাই তাহলে কি তোমার কোনো সমস্যা হতে পারে?
No, actually কোনো প্রবলেম নাই। Even আমি চাই যদি এরকম কিছু হয়।
ওকে, তাহলে আমি অফ এয়ারে তোমার সাথে কথা বলবো। এখন আমরা একটা বিরতিতে যাচ্ছি। অফ এয়ারে আমি তোমার কাছ থেকে তোমার ইনস্টিটিউশনের নাম এবং সেই স্যারের নাম জেনে রাখছি এবং আমি চেষ্টা করব তার সাথে যে কোনোভাবে হোক কন্ট্যাক্ট করার এবং যদি সম্ভব হয় তাহলে এই অনুষ্ঠানেই তার সাথে সরাসরি লাইভে কথা বলার চেষ্টা করব আমি সম্পূর্ণ। আমি তোমার নামটাও প্রকাশ করলাম না, আমি স্কুলের নামটাও প্রকাশ করলাম না, তবে তোমাকে অনেক ধন্যবাদ এই ধরনের সেন্সিটিভ একটা ইস্যু উঠিয়ে নিয়ে এসে সেটা নিয়ে কথা বলার সাহস হওয়ার জন্য। সবসময় এভাবেই বলতে থেকো।
Thank you.
All right. Best of luck. All right. So that was someone with us. আপনারা নিশ্চয়ই শুনছেন যে কি ধরনের অপরাধের মধ্যে দিয়ে যায় একজন শিক্ষক। একজন শিক্ষকের আচরণ যদি তার ছাত্রীর প্রতি এরকম হয় তাহলে মানে কি বলবো, মানে এটা কিন্তু চিন্তার বাইরে, এটা কিন্তু চিন্তার বাইরে। আমার কাছে খুব ভালো লাগতো আজকে যদি সেই শিক্ষকটা আমাকে ফোন করত, কিন্তু সেই শিক্ষকটা আমাকে কখনো ফোন করবেন না কারণ অপরাধ সে করে যাচ্ছে। এবং এই কারণেই আমি শুধু অপরাধীদেরকে এখানে নিয়ে এসে কথা বলানোর যে নিয়মটা সেটা বাদ দিয়েছি, তাতে যে যা ইচ্ছা তাই মনে করুক, আই ডোন্ট কেয়ার। দ্য থিং ইজ আপনাকে বুঝতে হবে যে অপরাধ যে করে সে স্বীকার করে তখন যখন তার আর অপরাধ করার উপায় নাই বা শেষ পর্যায়ে চলে এসেছে, এখন সে বাধ্য আইনের কাছে ধরা দিতে বা আপনার কাছে ধরা দিতে। কিন্তু যে অপরাধ করে সুবিধার মধ্যে আছে সে কিন্তু কখনোই সেটা প্রকাশ করবে না। সেটা প্রকাশ করবে কে? যে অপরাধের শিকার। আর তাই অপরাধের শিকার যারা তাদেরকে কথা বলার সুযোগ দিতে, লুকায়িত সত্যগুলো জানার জন্য, লুকায়িত ভুলগুলো জানার জন্যই আমাদের এই অনুষ্ঠান। চলে যাচ্ছে আরেকটা বিরতিতে, শুনতে থাকুন এবিসি রেডিও এফএম 89.2, চলছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। Royal Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo, recharge yourself. সবাইকে আরো একবার স্বাগতম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের একদম শেষ ভাগে চলে এসেছি আমরা। অনেক বড় একটা পরিবর্তন, যাহা বলিব সত্য বলিবতে এখন অতিথি বলে কেউ নেই, এখন আপনি অতিথি। আপনার এই সময় নিজেকে নিজের কাছে প্রকাশ করার এবং সবার মাঝখানে নিজেকে প্রকাশ করে নিজের অবস্থানটা নিজে চিনে নেবার, এটা যদি আপনি করতে পারেন তাহলে আর কিছু বলার নেই। আর যদি করতে না পারেন সেই ক্ষেত্রেও কিছু বলার নেই। আসলে আমার কাছে অনেকগুলো এস এম এস আছে যারা আমার সাথে কথা বলতে চায় নানান কারণে। যেমন আমাদেরকে এস এম এস করেছে মৌনতা নামে একজন, অ্যাডমিশন কোচিং করে সে, তাকে এক লোক মিথ্যা পরিচয় দিয়ে তার সাথে রিলেশনশিপ করে, পরে সে জানতে পারে যে লোকটা ম্যারিড এবং তার সম্পর্কে যা যা সে বলেছিল সবকিছুই মিথ্যা ছিল। এগুলো শোনার পর থেকে সে সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিল, কিন্তু এখন MBA কমপ্লিট করেছে, তারপরেও তাকে ভুলতে পারছে না, বাট তাকে মাফ করে দিয়েছি মন থেকে এবং চাই সে অনেক ভালো থাকুক, না সে অন্য কারোর সাথে, তবুও সে ভালো থাকুক। ওয়েল, এই ধরনের অনেক এসএমএস আমার কাছে আছে। রাজু আমাকে এসএমএস করেছে, সেও আমার সাথে কথা বলতে চায়। তাশপিয়া, সেও আমার সাথে কথা বলতে চায় নানা ব্যাপারে। আচ্ছা, আমাদের সাথে কেউ একজন, সে তার নামটা লিখেনি, সে জাস্ট লিখেছে যে আমি অনেকগুলো অপরাধ করেছি, সেই অপরাধগুলো আমি ক্ষমা চাইতে চাই সবার মাঝখানে। আচ্ছা, আমাদের সাথে হাসিন লিখছে যে আমি এমন কাউকে ভালোবেসে ফেলেছি যে আমার টিচার অ্যান্ড হি ইজ ম্যারিড, অনেক ট্রাই করার পরেও তাকে ভুলতে পারছি না, আমার জানি না কেন নিজের কাছে লাগছে যে এটা অপরাধ। আসলে কি তাই, নিজেকে অনেক অপরাধী লাগছে, সলিউশন দিন। আসলে সলিউশন দিয়ে দেওয়াটা এত সহজ না, অলরেডি আমি কয়েকটা কথা বলাতে কিছু মানুষের কাছে খুব খারাপ লেগেছে। সহজে আমরা যেটা নিতে চাই না সেটা হচ্ছে উপদেশ। আসলে উপদেশ তো পরিস্থিতি সাপেক্ষে হয়, স্থান কাল পাত্র হিসেবে বোঝা যায় যে আসলে একটা মানুষের অবস্থানটা কি এবং তাকে এই মুহূর্তে কি করা উচিত, সেটা ওই সময়ে ওই স্থানে থেকে ওই পাত্র অনুযায়ী যদি ডিসিশন না নেওয়া যায় তাহলেই আমরা ভুল ডিসিশনের মধ্যে পড়ে যাই। ওয়েল হাসিন, তুমি যেটা লিখেছো তোমাকে আমি চাইলে ফোন দিতে পারতাম, কিন্তু আজকে আমাদের সময় নেই তাই আমি ফোন দিতে পারিনি। মেইন ব্যাপারটা হচ্ছে যে নিজেকে ক্ষমা করাটা অনেক কষ্ট। নিজেকে ক্ষমা করতে হলে যার সাথে অপরাধটা করছো তাকে ক্ষমা করতে হবে আগে, তার তরফ থেকে ক্ষমাটা আসতে হবে, আর সেটা যদি না আসে তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না। তুমি যাকে ভালোবেসে ফেলেছো সে তোমার টিচার, সে ম্যারিড, এটা যখন তুমি জানো তখন তোমার নিজে থেকেই তার কাছ থেকে দূরে সরে আসতে হবে। এবং বিশ্বাস করো, আমি একবারও বলছি না যে এই দূরে সরে আসাটা তোমার জন্য খুব সহজ হবে, না, তোমাকে বলাই হচ্ছে কষ্ট করতে। দূরে সরে যাওয়া, শেষ হয়ে যাওয়া, এগুলো কখনো সুন্দরভাবে হয় না, এগুলো কষ্ট সাপেক্ষই হয়। কিন্তু তোমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে অধিকারবোধ। যখনই তুমি বিবাহিত একজনের সাথে এই ধরনের সম্পর্কের ব্যাপারে চিন্তা করছো তখন তুমি প্রথমেই যা করছো সেটা হচ্ছে অনধিকার চর্চা, কারণ সেই মানুষটার উপরে তার স্ত্রী এবং সন্তান যদি থাকে তাদের হক বা অধিকার অনেক বেশি, সবচেয়ে বেশি, এবং সেটাই সত্য অধিকার। এবং তুমি আরেকজনের অধিকার হরণ করছো, এটা হচ্ছে তোমার প্রথম বড় ভুল। দ্বিতীয়তে ভালোবাসার ব্যাপারটা, কাউকে ভালোবাসলেই তাকে পেতে হবে, এই চিন্তা আমাদের মধ্যে অনেক সময় ঢুকে যায়, কিন্তু কথাটা কিন্তু 100% সত্য না। মাঝে মাঝে ভালোবাসার এমন অবস্থান আসে যেখানে তুমি হয়তো একজনকে ভালোবাসতে পারবে কিন্তু কাছে টানতে পারবে না, অনেকটা সূর্যের মতন। সূর্যকে যদি তুমি প্রচন্ড ভালোবেসে ফেলো আর তখন যদি তুমি সূর্যের কাছে যাও তাহলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া ছাড়া তোমার আর কিন্তু কোনো 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 উপায় থাকবে না। ওয়াল, আরো অনেকগুলো এস এম এস আছে আমার সাথে। ফারুক হোসেন আছে, লিখছে যে আমি একটা মেয়ের সাথে রিলেশন করতাম কিন্তু আমি জানতাম না যে তার একটা বেবি আছে, এখন তাকে বিয়ে করব বলাতে সে আর কন্ট্যাক্ট করে না, বাট তার কাছে ক্ষমা চাইতেও পারতেছি না, কি করব। ক্ষমা চাইতে পারছো না এই ব্যাপারটা বুঝলাম না, যে তার সাথে যে সম্পর্কটা তুমি করেছিলে, যে শারীরিক সম্পর্কে গিয়েছিলে ফারুক, সেই সম্পর্কটা কি আসলে জোর করেছিলে তুমি? যদি তা হয়ে থাকে তাহলে তুমি অপরাধী, কিন্তু সম্পর্কটা করতে যদি সেও আগ্রহী হয়ে থাকে, সে যদি মিথ্যা কথা বলে তোমার সাথে সম্পর্ক করে, বা মিথ্যা কথা মানে কিন্তু অনেক সময় সত্য লুকানোও মিথ্যা, যদি সে এই সত্য লুকিয়ে থাকে যে তার একজন সন্তান আছে এবং তারপরেও সেটা এড়িয়ে গিয়ে তোমার সাথে এই ধরনের কোনো সম্পর্ক করে থাকে, তাহলে কিন্তু অপরাধী সে, ক্ষমা চাওয়া তারও উচিত তোমার কাছে এবং তার সন্তানের কাছে, দুটোই। তো সেই ক্ষেত্রে আমি আসলে তোমার মেসেজটাতে বুঝতে পারছি না যে অপরাধীটা কে, তুমি নাকি সে, আর তুমি কেন ক্ষমা চাইতে চাচ্ছ, অপরাধটা কি তুমি করেছিলে, কোন রকম কোন জোর করেছিলে নাকি করনি, সেটাও আমি জানতে চাই, এবং সেটা জানার সময় আমার নেই। তবে তুমি যদি চাও হয়তোবা তোমাকে আমি পরবর্তী যাহা বলিব সত্য বলিব তে রবিবার রাত 11টার পরে অবশ্যই তোমাকে আমি ফোন করব এবং তোমার কাছ থেকে ডিটেইলস শুনব। যারা এখনো চান যাহা বলিব সত্য বলিব থেকে তাদেরকে ফোন করা হোক, তাদেরকে বলছি আপনার অপরাধগুলো ছোট্ট করে লিখে পাঠাবেন যে এই কারণে আমি ক্ষমা চাইতে চাই তার কাছে বা সেই অজানা ব্যক্তির কাছে বা সেই চেনা জানা মানুষটার কাছে বা সেই লোকটার কাছে বা সেই মহিলাটার কাছে বা সেই বুড়ো লোকটার কাছে বা সেই ছোট্ট মেয়েটার কাছে যাকে আমি সুযোগে কোনো এক সময়ে ফিজিক্যালি হ্যারাস করেছিলাম, এরকমও যদি হয় সেটাও যদি আপনি বেনামে প্রকাশ করতে চান তাহলেও এই মঞ্চ আপনার জন্য আছে। এই মঞ্চ থেকে হয়তো অনেকে আপনার অপরাধ থেকে শিখবে যে কোন ধরনের অপরাধ থেকে আমাদের বেঁচে আসতে হলে কি করা উচিত, তাই বারবার আপনাদেরকে বলছি। আমার সাথে পুনম আছে শান্তিনগর থেকে, লিখছে যে আমি একজন একজনের সাথে মুসলিম ছেলের সাথে রিলেশনশিপে আছি, আমাদের ফ্যামিলি কি এটা মানবে, প্লিজ হেল্প মি, উই লাভ ইচ আদার ফর 2 ইয়ার্স। অর্থাৎ তুমি বলতে চাচ্ছ তুমি হয়তো সনাতন ধর্মী কিংবা খ্রিস্টিয়ান ধর্মী, রাইট? রাইট। ওয়েল, আমাদের সমাজের কথা বলবো না, আমাদের রাষ্ট্রের কথা বলবো না, এত গভীরে আমরা যাব না, শুধু এতটুকু বলতে পারি যে দুটো মানুষ যখন এক হয় তখন আসলে দুটো মানুষ এক হয় না, এক হয় দুটো পরিবার, এবং দুটো পরিবারের সংস্কৃতি, দুটো পরিবারের চালচলন, আচার আচরণ, যদি সবকিছুর মধ্যেই অনেক অনেক বেশি চেঞ্জ থাকে, অনেক অনেক বেশি ডিফারেন্স থাকে, অনেক অনেক বেশি পার্থক্য থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সংসার করাটা খুব কষ্টের হয়ে যায়। তোমাকে এতটুকু মনে রাখতে হবে যে তুমি একটি সামাজিক জীব, যেহেতু তুমি সামাজিক জীব তাই তোমাকে সমাজকে মানতে হবে, সমাজ অনুযায়ী চলতে হবে, এবং সেই সমাজ অনুযায়ী চলা বলতে সমাজের ভুল নিয়মগুলার সাথে নিজেকে মানিয়ে নেওয়াটা নয়। এখানে ধরতে হবে তোমাকে এমন একটা জায়গায় যে যেই সমাজে এটা অপরাধ না বা যেই সমাজে এটা কেউ মেনে নেবে, তুমি হয়তো সেই সমাজের একজন বাসিন্দা হবার চিন্তা করে তোমার জীবনটা এগিয়ে নিয়ে যেতে পারো, কিংবা যেই সমাজে তোমাকে থাকতেই হবে সেই সমাজ তুমি, সেই সমাজকে তুমি ক্ষতি করতে চাও না, সেই পরিবারেরকে তুমি কষ্ট দিতে চাও না, যদি এমন হয় তোমার অবস্থান, সেই ক্ষেত্রে তোমাকে উল্টোটা করতে হবে, অর্থাৎ তোমার ভালোবাসা থেকে তোমাকে সরে আসতে হবে, যে কোনো একটা তো করতেই হবে। ওকে, এরপরে আরো একজন আছে আমাদের সাথে, লিখছে, আই ডোন্ট নো ইফ ইটস রাইট অর রং টু লাভ সামওয়ান হু ইজ বিগার দ্যান মি অ্যান্ড হি ইজ মাই টিচার, ইউ মেন্ট এল্ডার দ্যান ইউ, তোমার চেয়ে বয়সে বড়। ওয়েল, তুমি যদি একটা ছেলে হও আর তোমার টিচার যদি একজন মেয়ে হয়, আমি প্রথমে জানতে চাইবো তোমার বয়সটা কত। তোমার বয়স যদি অপ্রাপ্ত বয়স হয় সেই ক্ষেত্রে আমি বলবো অপ্রাপ্ত বয়স অবস্থায় কোনো সিদ্ধান্তই নেওয়া ঠিক না, সময় যেতে যাও। তোমার যদি মনেই হয় তুমি ভালোবাসো, অপেক্ষা করো 5 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, তারপর দেখো অবস্থানটা কোথায় যায়। যদি তুমি সত্যি সত্যিই ভালোবেসে থাকো কাউকে, সেই ক্ষেত্রে আমি বললাম তো সেটা কোনো সমস্যা হবে না, আর যদি তুমি ভালো না বাসো তাহলে তো আর কিছু বলার নেই। আজকের মতন বিদায় নিচ্ছি, রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব থেকে আমি রেহান রসুল, আশা করছি আগামী রবিবার আপনার অপরাধ আপনি স্বীকার করতে চলে আসবেন আমার কাছেই। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওরসেলফ এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com।